Korean Fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান্দ হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান্দ হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 177তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকের থার্সডে নাইট এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আফনান্দ হরর ওয়ার্ল্ড বিডি এট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আফনান্দ হরর ওয়ার্ল্ড বিডি এট দ্য রেট জিমেল ডট কম। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করে নিতে পারেন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান্দ হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে ঢুকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে গিয়েও আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাড়িসাব ইউনিয়নের কুশদী গ্রামে। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন তিনি তারই একজন সহকর্মী, তার নাম মোহাম্মদ ফয়সাল মুন্সী। তার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কৌড়িকান্দি ইউনিয়নে। চলুন ঘটনায় চলে যাই। এই যে ফয়সাল মুন্সী ভাই, উনি আব্দুর রব ভাইয়ের কাছে যে ঘটনা পাঠিয়েছেন রবিউল বিন আব্দুর রব ভাইয়ের কাছে, তো এই ঘটনাটির অংশ দুটি আমরা প্রথম ঘটনাটি শুনি। এটি ওনার যে কৌড়িকান্দি ইউনিয়ন, ওই ইউনিয়নের ওনাদের গ্রামে ঘটেছিল, আর দ্বিতীয় ঘটনাটি ওনার প্রবাস জীবনে ঘটেছিল। প্রথম ঘটনায় যাই, এখন থেকে প্রায় 10 বছর আগের কথা, 2015 সাল হবে তখন। তো তখন ওনার বয়স 20 বছরের মতো চলছে, বর্ষাকাল শেষ হয়েছে, শীতের মাঝামাঝি একটা সময় চলছে, চারপাশের বিল ডোবাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এমন সময় উনি জানতে পারেন যে ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওনার এক বন্ধুর বাড়ির পাশে একটা বিলের খাদে মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরা হবে রাতের বেলা। ওনাদের বাড়ির দিকে এরকম মাছ ধরার দৃশ্য অহরহ দেখা যায়। যারা বিল থেকে মাছ ধরছিল তারাও ওনাদের আত্মীয় স্বজনই হন, তো ওনারা চিন্তা করলেন যে উনি আর ওনার বন্ধু রাতের বেলা ওই মেশিন দিয়ে যখন পানি সেচ করা হয় তখন ওরা যাবেন সেখানে, সেখানে মাছ ধরবেন তাদের আত্মীয় স্বজনদের সাথে। পরবর্তীতে আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু মাছ নেবেন, যেহেতু ওইটা তাদের এলাকা, ওখান থেকে তো সরাসরি মাছ নিয়ে আসা যায় না, তো আত্মীয় স্বজনদের সাথে মাছ ধরলে সেই মাছের ভাগ তো তারাও কিছু পাবেন, তাই না? এটা একটা আনন্দ, দারুণ একটা আনন্দ। তো সন্ধ্যার দিকে উনি অর্থাৎ এই ফয়সাল মুন্সী ভাই ওনার বন্ধুর বাড়িতে চলে গিয়েছেন। বন্ধুর বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর সাথেই কিছু সময় একটু বিছানায় গড়াগড়ি করছেন, উদ্দেশ্য মাঝ রাতে একসাথে বিলে যেন যেতে পারেন। রাত তখন 11টা সাড়ে 11টা বা 15টার মতো বাজে। ওনাদের গ্রামের মানুষজন তখন মোটামুটি অর্ধেক ঘুম তাদের হয়ে গেছে। এমন সময় ওনার বন্ধু ওনাকে ডেকে বলেন যে সে ওয়াশরুমে যাবে, একা যেতে ভয় পাচ্ছে। আর ফয়সাল ভাইকে বললেন যে আমার সাথে চল, আমার সাথে গিয়ে একটু দূরে দাঁড়া। ওনার বন্ধুর বাড়ির ওয়াশরুমটা ছিল ওনাদের বাড়ির পেছন সাইডে, বাড়ির পেছনে একটা বড় পুকুরও ছিল। তো উনি ওনার বন্ধুর সাথে বাইরে বের হয়েছেন, তখন ছিল ভরা পূর্ণিমা। উনি ঘরের পেছনে গিয়ে একটি গাছের নিচে বসেন আর ওনার বন্ধু ওয়াশরুমে গেল। সে কি মনে করে ওয়াশরুমের দরজাটা পুরোপুরি লাগায় না, একটু খোলা রাখে, ভয় পাচ্ছিল। তো গাছের নিচে বসে থাকা অবস্থায় উনি হঠাৎ করে পুকুরে ঝাপাঝাপি শব্দ শুনতে পেলেন। একটু অবাক হলেন যে এত রাতে এমন ঝাপাঝাপি শব্দ কোথা থেকে আসছে। যখন ভালো করে পুকুরের দিকে তাকালেন তখন দেখতে পেলেন পুকুরের পানিতে একজন লোক দেখতে হুবহু মানুষের মতোই, তবে লম্বায় 7 কি 8 ফুটের মতো হতে পারে। পরনে লুঙ্গি রয়েছে, পুকুরের শুকনো একটা সাইডে গিয়ে দৌড় দিয়ে আবার পুকুরে ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে, আবার দৌড়ে গিয়ে ঝাঁপ দিচ্ছে, এরকম বারবার 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 করছে। উনি তো অবাক হলেন, তখন তো শীতকাল, এই শীতের রাতে মাঝ রাতে এই ব্যক্তি পুকুরের ঠান্ডা পানিতে কেন ঝাঁপাঝাঁপি করছে, বিষয়টা তো ওনার কাছে সন্দেহজনক মনে হলো। উনি ওনার বন্ধুকে ডাক দিয়ে বললেন যে, এই কিরে, আমি যা দেখতে পাচ্ছি, তুই কি ওয়াশরুমের ভিতরে থেকে এমন কিছু দেখতে পাচ্ছিস? সে ওয়াশরুমের ভিতর থেকে উত্তর দেয়, হ্যাঁ দোস্ত, আমিও তো দেখতে পাচ্ছি রে। যখন ফয়সাল মুন্সি ভাই ওনার বন্ধুকে ডাক দিয়ে কথা জিজ্ঞেস করছেন, সেই মুহূর্তে ওই অবয়বটা ফয়সাল মুন্সি ভাইয়ের দিকে তাকালেন। কতক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন, কি যেন ভাবলেন, এরপর আবার একই রকম ভাবে নিজের মতো করে পুকুরে ঝাঁপাঝাঁপি শুরু করল। বিষয়টা দেখে ফয়সাল মুন্সি ভাইয়ের কাছে ভয়ানক মনে হলো, কিছুটা ভয় পেলেন। তখন তার বন্ধুকে ডাকাডাকি শুরু করলেন, যাই তাড়াতাড়ি বের হতো, আমার ভয় লাগতেছে। ওনার বন্ধু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে যখন বের হলেন, তখন উনি আর ওনার বন্ধু যখনই ঘরে ঢুকতে যাবেন এমন সময় দেখতে পেলেন ওই অবয়বটি দৌড়ে পুকুর থেকে উঠে ওনাদের সামনে এসে একটি গাছের নিচে দাঁড়ায় আর ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তোরা এতক্ষণ ধরে আমাকে দেখলি, এখন কোথায় চলে যাচ্ছিস? এই নে, এটা ধর, আমাকে আঘাত কর, এটা আমার গায়ে মার। এই বলে ওই অবয়বটা ওনাদের দিকে কিছু ঢিল এগিয়ে দিল। ঢিলগুলো মাটির ছিল এবং বলতে লাগলো, নে নে নে, এগুলো নে, আমার শরীরে মার, আমাকে আঘাত কর, এগুলো আমার জন্য দরকার। এটা শুনে ওনারা দুজন তো অনেক ভয় পেলেন, তখন কি যে করবেন সেটা মাথায় আসছিল না। সেই অবয়বটা বারবার ওনাদেরকে ঢিল সেধেই যাচ্ছিল যেন ওনারা তাকে সেই ঢিল দিয়ে আঘাত করেন। ঠিক সেই মুহূর্তে ওনার বন্ধু তাকে বলে, দেখো বাপু, আমরা তোমার হাত থেকে ঢিল নিয়ে তোমাকে মারব না, আমাদের ঘরে অনেক বড় বড় ঢিল আছে, ঘর থেকে সেগুলো নিয়ে আসি, তারপর সেগুলো দিয়ে তোমাকে মারব। এ কথা শোনার পর ওই অবয়বটি কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা যা, ঠিক আছে, ঘরে গিয়ে ওগুলো নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি কিন্তু। এ কথা শোনার পর ফয়সাল মুন্সি ভাই আর ওনার বন্ধু দ্রুত ঘরের ভিতরে ঢুকে যান, ঘরে এসে দরজাটা লাগিয়ে দিয়েছেন এবং বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন। এমন ভয় পাচ্ছিলেন যে মাছ ধরা তো দূরের কথা, ঘর থেকে বের হতে পারছিলেন না। ফয়সাল মুন্সি ভাই তার বন্ধুকে বললেন, শোন রে, আজকের মাছ ধরার প্রয়োজন নাই, শুয়েই থাকি, ফজরের আজান দিলে ঘর থেকে বের হব। বাইরে কি হচ্ছে, সেই অবয়বটি কি আছে না চলে গেছে তা দেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, ভয়ে ওনারা এমনিতেই শেষ। কোন রকমে রাতটা শুয়ে বসে কাটিয়ে দিলেন। ফজরের পর যখন মানুষের শব্দ ওনারা শুনতে পেলেন বাইরে, তারপর ঘর থেকে বের হয়েছিলেন, তারপর সোজা ফয়সাল মুন্সি ভাই ওনার বাড়িতে চলে এসেছিলেন। ঘটনাটা ছোট হলেও রহস্যময়, আর ওই সময় ওনারা মারাত্মক ভয় পেয়েছিলেন। ওই সময় এই অবয়বটা বলছে, নে নে, এই ঢিলটা আমার গায়ে মার, মানে ইচ্ছে করে ঢিল মারতে বলছে, বিষয়টা তো রহস্যজনক, হতে পারে তাকে দেখে ফেলেছে ঢিল মারলে এটার প্রভাব ওই জিনের উপর থেকে কেটে যাবে, কিন্তু এটা যে আসলে কি এটা বলা মুশকিল। চলুন এবার আমরা চলে যাই ওনার পাঠানো দ্বিতীয় ঘটনায়, যেটা মালয়েশিয়াতে ঘটেছিল। 2017 সালে উনি অবৈধভাবে দালালের মাধ্যমে মালয়েশিয়াতে গিয়েছিলেন। দালাল ওনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে মালয়েশিয়াতে নিয়ে যায়। উনি জেনে শুনেই যান, এমনটা না যে দালাল তাকে মিথ্যা কথা বলে অবৈধভাবে নিয়ে গেছে। দালাল বলেছিল, এটা কিন্তু অবৈধ, ট্যুরিস্ট ভিসায় যাবা, ঝামেলা হবে, কিন্তু এভাবেই যেতে হবে। উনি রাজি হয়েছিলেন। দালাল এয়ারপোর্টে যাওয়ার পর এক বাঙালি ব্যক্তি ওনাকে রিসিভ করে। দালাল ওনাকে ফোনের মাধ্যমে জানায় যে এই ব্যক্তি নাকি এই ফয়সাল মুন্সি ভাইকে কাজ দেবে, সেই তার এখানকার মালিক। অর্থাৎ উনি মালয়েশিয়া এয়ারপোর্টে যখন গিয়েছেন তখনই এই ব্যক্তি তাকে রিসিভ করেছেন। মালয়েশিয়াতে যাবার পর উনি যেখানে ওঠেন জায়গাটার নাম হচ্ছে বাতু সিম্বিলান। সেখানে একটি বিশাল জঙ্গলের পাশে একটি কোম্পানি তাদের প্রজেক্টের জন্য ভবন তৈরি করছিল। সেখানে ওই কোম্পানির প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজে লাগিয়ে দেওয়া হয়। আসলে এখানে পুরো পন্থাটাই ছিল অবৈধ, আর এখানে তার যে মালিক সে মালিক আবার বাঙালি। সেখানে যাওয়ার পর আসলে অনেক ধরনের ব্যাপারগুলো ঘটে, সেগুলো উনি বলেন নাই। তো জঙ্গলের পাশেই ওনাকে একটি বাসা দেওয়া হয় থাকার জন্য। সেখানে এই ফয়সাল মুন্সী ভাইয়ের এলাকার একটা ছেলেও থাকত তাদের ওখানে আর কি। প্রথম অবস্থায় ভালোই যাচ্ছিল দিন, কিন্তু যে মালিকের অধীনে উনি কাজ করতেন তিনি ওনাকে বলে দিয়েছিলেন যে তুমি বাসাতেই থাকো সমস্যা নাই, কিন্তু যেহেতু তুমি অবৈধ পন্থায় আসছো পুলিশ মাঝে মধ্যে ঝামেলা করতে পারে, যখন পুলিশ রেইড অভিযান চালাতে আসবে আমি তোমাকে আগেই বলে দিব, তখন সেদিন রাতে তুমি বাসায় থাকতে পারবা না, ওই জঙ্গলের ভিতরে বিছানা করে শুয়ে থাকবা। একথা কিন্তু আগে ভাগে জানিয়ে দেওয়া হলো তাকে। এদিকে ওনার বন্ধু অর্থাৎ ওনার সাথে যে বন্ধু থাকতো সেও অবৈধভাবে এসেছিল, সে তাকে জানায় যে হ্যাঁ রে বন্ধু মাঝে মাঝেই পুলিশ সাথে এই রেইড দেয় অভিযান চালায়, যদি এমনটা আমরা আঁচ করতে পারি তাহলে আমরা জঙ্গলে গিয়ে থাকি। জঙ্গলে ওনাদের একটা ছোট্ট ঘর তৈরি করা ছিল, শুধু একটা না বেশ কয়েকটা ঘর তৈরি করেছে, ওনার মতো যারা এরকম অবৈধভাবে আসছে মালয়েশিয়াতে তারা ওইভাবে পলিথিন দিয়ে ছোট ছোট ঝুপড়ির মতো করে ছিলেন আর কি। তো এইভাবে কেটে যায় 15 দিনের মতো, কাজ করছেন বাসাতে থাকছেন ভালোই যাচ্ছিল। 15 দিন বা 16 দিনের মধ্যে হঠাৎ করে একদিন মালিক বলল এই আজকে রাতে পুলিশ অভিযান চালাতে পারে, তোমরা জঙ্গলে গিয়ে থেকো। উনি একদিন দিনের বেলা গিয়ে জায়গাটা দেখে এসেছিলেন জঙ্গলে যেখানে আর কি থাকার জায়গা, তো জঙ্গলের মাঝে ঘরটা পলিথিন দিয়ে তৈরি ছিল, দেখতে একটা নৌকার উপর যে ছাউনি দেওয়া হয় ওই রকম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে উনি ওনার বন্ধুকে বললেন আমি জঙ্গলের পাশে একটা দোকান আছে সেই দোকানে কিছুক্ষণ বসবো, তারপর সেখানে যাব, তুই গিয়ে সেখানে শুয়ে থাকিস আমি চলে যাব তুইও চলে আসিস। এই বলে উনি সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি সেই দোকানে গিয়ে চা সিগারেট খেলেন, ওনার তো সিগারেট খাওয়ার আগে থেকে বদভ্যাস ছিল। এরপর একটা সফট ড্রিঙ্কস এর বোতল হাতে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন রাত 11টা কি 11:30 মতো হবে। উনি মনে মনে ভেবেছিলেন ওনার বন্ধু তো সেখানে গিয়ে শুয়েই আছে সমস্যা হবে না চলে যাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, উনি যে কোমল পানীয়টা খাচ্ছিলেন সেটা খেলে নাকি একটু ঘুম ঘুম ভাব চলে আসে। জঙ্গলের দুই পাশে ঢালু ছিল, মাঝখানটা উঁচু ছিল, নিচ থেকে উপরের দিকে উঠতে হতো, আর জঙ্গল থেকে বেশ ভেতরেই ছিল সেই থাকার খুপড়িটা। অনেকক্ষণ হাঁটার পর যখন উনি জঙ্গলের সেই খুপড়িতে পৌঁছালেন উনি অবাক হলেন, দেখছেন ওনার বন্ধু সেখানে নেই। কি ব্যাপার, সে তো বলেছিল যে সে এখানে সে ঘুমিয়ে থাকবে, কিন্তু এখন এসে দেখা গেল যে সে নাই, এটা হইল কিছু? উনি তো ভাবতে লাগলেন আমি একা থাকবো নাকি চলে যাব, আসার সময় তো হেঁটে চলে এসেছি কিন্তু একা একা যে বাসা পর্যন্ত যাব কেমন কেমন ভয় ভয় লাগতেছে, আর ওই কোমল পানীয়টা খাওয়ার কারণে ওনার একটু ঘুম ঘুম ভাবও চলে এসেছিল। তাই উনি ভাবলেন যে এতদূর হেঁটে না গিয়ে যেহেতু এসেছি ঘুমিয়েই থাকি এখানে। এগুলো ভেবে উনি ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সেখানে আগে থেকেই কাঁথা বালিশ রাখা ছিল, কারণ যেহেতু প্রায় সময় এখানে আসতে হয় তাই সবকিছু রেডি রাখা হতো যেন যে কোনো সময় এখানে চলে আসা যায়। এখানে আসা দেখা গেল যে কাঁথা বালিশ নাই, আবার কাঁথা বালিশ আনতে নিচে যাবেন তখন যদি পুলিশ হতো আর এক ঝামেলা, এই জন্য পার্মানেন্টলি এখানে কাঁথা বালিশ রাখাই থাকতো, মানে পার্মানেন্টলি এখানে রাখতেই হতো। ঘরে গিয়ে যখন উনি শুয়ে পড়েছেন প্রায় ঘুম এসেই যাচ্ছিল, এমন সময় মনে হলো বাইরে কেউ বিশাল বড় বড় পাথর ওনাদের চতুর্দিকে বা ওনার যে ঘর সেই ঘরের চতুর্দিকে ফেলছে। কি সে শব্দ, ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, দ্রুম দ্রুম করে শব্দ হচ্ছে। উনি তো বেশ ভয় পেলেন, ভাবতে লাগলেন কি এভাবে পাথর নিক্ষেপ করছে কে। অনেকক্ষণ যাবৎ এমনটা চলার পর উনি ভাবলেন দেখি তো বাইরে কি হচ্ছে। এটা দেখার জন্য উনি ঘর থেকে বাইরের দিকে ভয়ে ভয়ে উঁকি দিলেন। তখন উনি দেখলেন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, এক গাছ আর এক গাছের সাথে আঘাত খাচ্ছে, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে এত ঝড় হচ্ছে অথচ ওনার সেই পলিথিনের বেড়া দিয়ে তৈরি খুপড়িতে কোনো আঘাতই করছে না, অথচ এমন ঝড়ে উনি সহ ওনার খুপড়িটা বহুদূরে উড়ে চলে যাবার কথা। উনি তো ভয়ে খুপড়ির ভিতরে ঢুকে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লেন। অনেকক্ষণ যাবৎ বাইরে এমনটা চলতে লাগলো, একদিকে ঝড় অন্যদিকে ঢিল মারছে। একসময় সেই ঝড় এবং ঢিল মারা থেমে গেল, মনে হলো পরিবেশটা শান্ত হয়ে গেল। একটা সময় ওনার চোখে ঘুম চলে আসলো, তখন ঘুমিয়ে গেলেন। ওনার যখন ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। বাইরে বের হয়ে দেখেন কোথায় ঝড় কোথায় ঢিল কিছুই নেই। তখন বুঝতে পেরেছিলেন ওনাকে ভয় দেখানোর জন্য হয়তো এমন কিছু করেছিল কোনো অশরীরী। যাই হোক, সেখান থেকে যখন বাসায় আসে তখন বন্ধুকে বলেন কি রে তুই গতকাল রাত্রে সেখানে গেলি না কেন? তো বন্ধু বলে খাবার দাবার শেষ করে শরীরটা তেমন ভালো লাগছিল না তাই ঘরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে একটু পরে উঠে যাব, কিন্তু ঘুমটা এত গভীর হয়ে গেছে আর উঠতে পারি নাই, আর তাছাড়া গতকাল রাতে পুলিশ অভিযান চালাতে আসেনি। এরপর সে ওনার কাছে গতকাল রাত্রে না যেতে পারার কারণে বারবার ক্ষমা চাইতে লাগলো। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এরকম তো হতেই পারে। তারপর রাতে যে ঘটনাটা ঘটেছিল উনি ওনার বন্ধুকে সব ঘটনা খুলে বললেন। সে তখন ওনাকে বললেন যে এখানে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে, তেমন কিছু হয় না, খালি ভয়ই দেখায়, আরে জঙ্গলে তো এরকম কিছু থাকেই। তো এই ছিল মালয়েশিয়াতে যাবার পর ওনার প্রথম অভিজ্ঞতা। এরপর কেটে যায় প্রায় এক বছর। মাঝে মধ্যে সে জঙ্গলের ছোট খুপড়িতে গিয়ে থাকতেন, কিন্তু এরপর আর কখনোই ওনার সাথে এমনটা হয়নি, ওই একবারই হয়েছিল। এক বছর সেখানে কাজ করার পর সেখানে যে কনস্ট্রাকশনের কাজ ছিল সেটা শেষ হয়ে যায়, সেই মালিকও ওনাকে ছেড়ে দেয়। কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওনার বন্ধু ওনাকে বলল, চল একটা জায়গা আছে যেখানে আমার পরিচিত একজন ভাই আছে, সেখানে চলে যাই। এরপর উনি ওনার বন্ধুর সাথে সিমোনিয়া নামক এলাকায় চলে যান। আর এই জায়গাটা কাজাং শহরের ভেতরে। এই কাজাং শহরটি পড়ে সেলাঙ্গর প্রদেশে, আর সেলাঙ্গর প্রদেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠেই অবস্থিত। সেখানে গিয়ে সেই ভাইয়ের সাথে দেখা হয়, এরপর অনেক কথাবার্তা হয়। তারপর সেই ভাই বলল যে আমরা এখানে একটি পার্কের ভেতরে বড় চাইনিজ কবরস্থানে কাজ করি, তোমরা যদি আমাদের সাথে সেখানে কাজ করো তাহলে আমি আমার মালিকের সাথে কথা বলে দেখতে পারি। ওনারা তো এক বাক্যে রাজি হয়ে গেলেন, কাজ কাম নাই, কি করবেন, রাজি হতেই হবে। এরপর সেই বড় ভাই মালিকের সাথে কথা বলে ওনাদেরকে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দিলেন। যেদিন উনি প্রথম কাজে যান দেখতে পেলেন ওনাদের বাসা থেকে কবরস্থানটা খুব বেশি দূরে নয়, এটা মূলত একটা বিশাল পার্ক, পার্কের ভেতরে সবকিছুই আছে যার ভেতরে বড় একটা কবরস্থানও রয়েছে। পার্কের নাম বলেন নাই, কেননা এখানে অনেক পরিচিত বাংলাদেশি ভাইরা কাজ করেন, নাম বললে তাদের কিছু সমস্যা হতে পারে, এই কারণেই নামটা বলেন নাই। তো ভেতরে ঢোকার পর উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হলেন, এটা অনেক বড় কবরস্থান। এই পার্কটি একটি দর্শনীয় স্থান, বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসে, পার্কের ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখেন। এই পার্কের ভেতরে ভ্রমণ করতে আসা মানুষরা দেখতে পায় বিশাল স্বর্ণালী ড্রাগন আকৃতির কলম্বেরিয়াম, সুচারু নকশায় নির্মিত কবরস্থান, নিরবতা ভরা গাছপালার মাঝে মাঝে রহস্যময় ছায়া এবং আলোয় ভাসমান অদ্ভুত এক পরিবেশ। এর আগে উনি এত বড় পার্ক আর কবরস্থান কখনোই দেখেননি। এটা যে কত বড় হবে সেটা আর উনি আসলে বলতে পারছেন না, তবে এতটুকু বলতে পেরেছেন যে সেখানে দুই বছরের মতো কাজ করেছেন, এই দুই বছরের মধ্যে পুরো পার্কটি ঘুরেই ওনারা দেখতে পারেননি, এত বড় পার্ক। ছুটির দিন ব্যতীত তেমন একটা ঘুরতে পারতেন না, তাই হয়তো বা পুরোপুরি ঘুরতে পারেননি। এই পার্কটি মূলত মালয়েশিয়ার চীনা সম্প্রদায়ের জন্য তৈরি, তাই এখানে সেসব মানুষকে কবর দেওয়া হয় বা দাহ করা হয় যারা চাইনিজ, আর তাদের মধ্যে বেশিরভাগই বৌদ্ধ, তাও ধর্মাবলম্বী, কনফুসীয় মতাবলম্বী, কিছু ক্ষেত্রে ক্রিশ্চিয়ান চীনারাও এখানে সমাধিস্থ বা দাহ হন। সমাধি করার ব্যবস্থা আছে, দাহ করার ব্যবস্থা আছে। এটি মালয়েশিয়ার একটি বেসরকারি ও বাণিজ্যিকভাবে পরিচালিত কবরস্থান, তাই সরকারি মুসলিম কবরস্থানের মতো ধর্মীয়ভাবে এটা সীমাবদ্ধ নয়। তবে মূল টার্গেট ক্লায়েন্ট চীনা ঐতিহ্য ও প্রথা অনুসরণকারী যে পরিবারগুলো, তারাই এখানকার ক্লায়েন্ট, মারা গেলে তাদেরকেই এখানে সমাহিত করা হয় বা দাহ করা হয়। এই পার্কে যে কবর দেওয়া হয় সেগুলোর অধিকাংশই মালয়েশিয়ার প্রেক্ষাপটে অত্যন্ত বিলাসবহুল ও ভিভিআইপি পর্যায়ের বলে গণ্য হয়। সেখানকার এই ভিভিআইপি কবরস্থানগুলোতে সাধারণ কবরস্থানের মতো শুধু একটি মাটির গর্ত থাকে না, বরং প্রতিটি প্লট সুচারুভাবে ল্যান্ডস্কেপিং করা, ঘাসের কার্পেটের মতো সবুজে ঢাকা, চারপাশে পাথরের সীমানা এবং সূক্ষ্মভাবে তৈরি নকশা থাকে। অনেক সমাধিতে মার্বেল বা গ্রাইনেটের হেডস্টোন, সোনালি বা কালো রঙের খোদাই করা নাম ফলক যেটাকে এপিটাফ বলা হয় এবং কবরের চারপাশে ছোট ছোট স্মৃতিস্তম্ভ থাকে। গ্রানাইটের কাজ তো সেখানে থাকেই, তো পরিবারের জন্য পারিবারিক সমাধি কম্পাউন্ড দেওয়া হয় যাতে একসাথে একাধিক প্রজন্মের কবর থাকে। চারপাশের দেয়ালে বিশেষ চিহ্নিত সীমানা থাকে। অবস্থানগত দিক থেকেও এই কবরগুলো সাধারণ পার্কের সবচেয়ে উঁচু বা সৌন্দর্যময় অংশে থাকে, যেখান থেকে পুরো এলাকা দেখা যায়, যা ফেং শুই ধারণা অনুযায়ী সেরা স্থান বলে বিবেচিত। ফেং শুই একটা ধারণা সেখানকার। তো এসব কবরের দাম মালয়েশিয়ায় গড় জমির দাম থেকেও বেশি হতে পারে, যা এগুলোকে ধনী ও প্রভাবশালী পরিবারের জন্য এক ধরনের মর্যাদার প্রতীক বানায়। সংক্ষেপে, পার্কের ভিআইপি কবরগুলো শুধু সমাধি স্থল নয়, বরং বিলাসিতা, মর্যাদা এবং প্রভাবের প্রদর্শনীর মতো সাজানো থাকে, যা সাধারণ মানুষের কবর থেকে বহুগুণ আলাদা। সেখানে কবর দেওয়ার পদ্ধতিটা অন্য অনেক জায়গার থেকে আলাদা। প্রথমে নির্ধারিত প্লটের মাটি খুঁড়ে সমাধির গর্ত তৈরি করা হয়, যেটা সাধারণত আয়তাকার এবং পাথর বা কংক্রিট দিয়ে ঘেরা থাকে। এরপর মৃতদেহ কাঠের বা ধাতব কফিনে রাখা হয়, যা প্রায় সময় অলঙ্কৃত ও মজবুত হয়ে থাকে। কবরের মধ্যে নামানোর পর উপরে ঢাকনা বসিয়ে সেটি সিমেন্ট বা পাথরের স্ল্যাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে মাটি সরাসরি কফিনে না লাগে। তারপর চারপাশে ল্যান্ডস্কেপিং করে ঘাস ফুল বা পাথরের নকশা বসানো হয়, যেন কবরটি একেবারে সাজানো ও স্থায়ী মনে হয়। অনেক ক্ষেত্রে এখানে সমাধির পাশে মূর্তি, খোদাই করা নামফলক আর ছোট বেদি রাখা হয়, যেখানে পরিবার এসে ফুল বা ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা জানায়। পার্কে শুধু কবর দেওয়া হয় না, এখানে মৃতদেহ দাহ করার ব্যবস্থা আছে। মালয়েশিয়ায় অনেক চীনা, বৌদ্ধ, তাও ধর্মাবলম্বী পরিবার দাহ প্রথা অনুসরণ করে, তাই এই পার্কে দাহ করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রক্রিয়াটা এমন যে মৃতদেহ কাঠের বা বিশেষ কফিনে রাখা হয়, কফিনটা উচ্চ তাপমাত্রায় দাহ করা হয়, ছাই সংগ্রহ করে একটি অলঙ্কৃত কলসে রাখা হয়। এই কলস কলম্বেরিয়ামের দেয়ালে রাখা হয়, যেখানে পরিবার এসে ফুল, ধূপ ও শ্রদ্ধা নিবেদন করে। ফয়সাল মুন্সি ভাই একবার পার্কের একটি অংশে গিয়েছিলেন, সেখানে এক বিখ্যাত শিল্পীর কবর ছিল। দূর থেকে জায়গাটা আলাদা মনে হচ্ছিল, সাধারণ কবরের পাশে শুধু ফুল থাকলেও এখানে ছিল এক অদ্ভুত প্রদর্শনী। কবরের চারপাশ সিমেন্ট দিয়ে সাজানো, আর সেই সিমেন্টের ভাস্কর্যে তৈরি করা হয়েছিল নানান বাদ্যযন্ত্র, গিটার, ড্রাম, মাইক্রোফোন, সব যেন মৃত শিল্পীর জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এর চেয়েও বেশি অবাক করেছিল তাকে কবরের পাশে রাখা জিনিসগুলো। কেউ রেখে গেছে ফল আর প্যাকেটজাত খাবার, কেউ ঠান্ডা পানীয়ের বোতল, আবার কেউ একেবারে প্লাস্টিকের ব্যাগে ভরে গরম খাবার এনে সাজিয়ে দিয়েছে। আরো অদ্ভুত ব্যাপার ছিল, কেউ সেখানে রেখে গেছে পুরনো কাঠের আসবাবপত্র, চেয়ার, এমনকি ছোট একটি টেবিল পর্যন্ত। তারপর চোখে পড়ল কিছু মোবাইল রিচার্জ কার্ড আর কয়েকটি পুরনো মোবাইল ফোন, যেন মৃত শিল্পী যদি হঠাৎ করে কাউকে কারোর সাথে বা কাউকে যোগাযোগ করতে চান বা কারোর সাথে যোগাযোগ করতে চান, সব যেন প্রস্তুত থাকে। মজার ব্যাপার হচ্ছে মোবাইল রিচার্জ কার্ডগুলো ওনারা পরবর্তীতে সেখান থেকে এনে মোবাইলে রিচার্জ করে বাড়িতে কথা বলতেন। তো সেখানেও আসলে পুলিশের রেইড যেটা যে অভিযান, এই ঝামেলাটা ছিল। সত্যি বলতে ওনারা যারা অবৈধভাবে বিদেশে গিয়েছেন বা থেকেছেন, তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল এটা। মালিক ওনাদেরকে যেদিন সতর্ক করে দিত যে আজকে পুলিশ অভিযান চালাতে পারে, বাসায় থাকিস না, সেই রাত্রে ওনারা এই কবরস্থানের ভেতরে এসে শুয়ে থাকতেন। আর উনি সেখানে যাওয়ার পূর্বেও আরো যারা অবৈধভাবে ওখানে ছিলেন তারাও একই রকম ভাবে এই কবরস্থানে এসে শুয়ে থাকতেন। ওনারা একসাথে পাঁচজন আসতেন কবরস্থানে। আসার পর রাতের বেলা পাঁচজন পাঁচটা কবরের উপরে শুয়ে পড়তেন, যেসব কবরগুলো ছাদ করা ছিল। প্রথম অবস্থায় ভয় পেলেও একটা সময় এটা ওনাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে যায়। ভয় জিনিসটা দিনকে দিন যেন মন থেকে হারিয়ে গিয়েছিল। আর তাছাড়া কবরস্থানটি যেহেতু পার্কের ভিতরে ছিল, তাই পরবর্তী সময় অতটা আর ভয় লাগত না। উনি যেদিন প্রথম রাতে কবরস্থানে গিয়েছিলেন সেদিন একটা ঘটনা ঘটেছিল। ওনারা কবরস্থানে মানুষ মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা যে সেমিনার অনুষ্ঠান করত, সেই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করতেন। আর কবরস্থানের কবর পরিষ্কার করার দায়িত্ব ছিল নেপালিদের, তবে তাদের সাথে ওনাদের কিছু বাঙালি ভাইরাও কাজ করতেন। একদিন সারাদিন কাজ করার পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর ফোন আসলো মালিকের। সে বলল, এরে আজকে রাত্রে তো পুলিশ অপারেশন চালাইতে পারে রে, তোরা আজকে রাত্রে বাসায় থাকিস না। সেদিন রাতে আবার বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। উনি আবার ক্রিকেট খেলার খুব ভক্ত, বাংলাদেশের কোনো খেলায় মিস করেন না। যেহেতু বাসা থেকে কবরস্থানের দূরত্ব বেশি ছিল না, একদম কাছাকাছি ছিল, তাই বাসা থেকে সবার কাঁথা বালিশ নিয়ে বের হয়ে ওনারা পাঁচজন একটা চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। অনেকক্ষণ খেলা দেখার পর দেখেন যে বাংলাদেশ এই ম্যাচটা প্রায়ই হেরে যাচ্ছে। ওনাদের কাছে তখন খেলাটা বিরক্তকর লাগছিল, তাই ফয়সাল মুন্সি ভাই তাদেরকে বললেন, যাই তোরা আয়রে, আমি পার্কে ঢুকতেছি, এখন আর খেলা দেখবো না, বিরক্ত লাগছে, ভালো লাগতেছে না। যেহেতু কবরস্থানের ভেতরে স্বাধীন কাজ করতেন, তাই আর ভয় পেলেন না, ভয় আর কিসের। ওনার অন্যান্য বন্ধু বান্ধবরা বললো, আচ্ছা যা, তুই যা, আমরা আসতেছি, খেলাটা শেষ করেই আসি, তুই যা। তখন সময় রাত ১২টার বাজে বা ১২টার একটু বেশি বাজে। এখানে একটা কথা বলে রাখা ভালো, পার্কের সিকিউরিটি গার্ডের সাথে ওনাদের আবার খুব ভালো সখ্যতা ছিল। যেহেতু ওনারা এখানে কাজ করতেন তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার সাথে, সেও জানতো যে এনারা অবৈধ, বিপদে পড়লে এখানে এসেই থাকতে হবে। এমনিতে কিন্তু পার্কের সিকিউরিটি ব্যবস্থা খুবই কড়া ছিল। আর তাছাড়া ওনাদের সেই বড় ভাই, যেই বড় ভাইয়ের মধ্যে আসছিলেন এবং আরো কয়েকজন তো এখানে তো সবসময় আসে, থাকতো এখানে, তাই আর তেমন কিছু তাকেও বলতে হয়নি। পার্কের সিকিউরিটির সাথে কথা বলার সময় এগুলা খুব বেশি আর আলোচনা করতে হয়নি। ওনারা সরাসরি পার্কের ভেতরে সোজা কবরস্থানে ঢুকে যান, সাহস দেখিয়ে তো কবরস্থানে ঢুকে পড়েছেন, কিন্তু যখন ভেতরে ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আরো ভেতরের দিকে যাচ্ছেন তখন কিছুটা ভয় ওনাকে পেয়ে বসেছিল। এমনি সময় তো ওনার সাথে আরো চারজন থাকে, সব মিলে পাঁচজন, কিন্তু এখন উনি একা। বেশ কিছুটা দূরে গিয়ে একটা সুন্দর ভিআইপি কবরের উপর কাঁথা বিছিয়ে শুয়ে পড়েছেন। উনি দুইটি কাঁথা সাথে করে নিয়ে গিয়েছিলেন, একটা বিছিয়েছেন আর একটা শরীরের উপর দিয়েছেন। তো কাঁথা শরীরে দিয়ে এক পাশে কাত হয়ে শুয়ে আছেন, যেহেতু তখন ওর বন্ধুরা আসেনি, একা একা ঘুমাতে পারছিলেন না, নিজে লাগছিল। এমন সময় হঠাৎ করে ওনার মনে হলো আশেপাশে কেউ যেন হাঁটছে। দিনের বেলা লোকজন থাকলো, রাতের বেলা কিন্তু চারপাশ নীরব থাকে, তাহলে এত রাতে এখানে হাঁটবে কে? উনি কিছুটা ভয় পেলেন, কিন্তু কাঁথার ভিতর থেকে মাথা বের করলেন না। একটু পর হঠাৎ করে ওনাদের আশেপাশে বিড়ালের মেয়াও মেয়াও শব্দ শুনতে পেলেন আর অনুভব করলেন কেউ ওনার কাঁথা ধরে পায়ের কাছ থেকে টান দিচ্ছে, তবে টানার স্টাইলটা কিন্তু মানুষের মতো মনে হচ্ছে। একবার দুইবার বেশ কয়েকবার এভাবে টানাটানি করলো, উনিও বেশ ভয় পেয়ে গেলেন, মনে হচ্ছিল ওনার শরীর থেকে কাঁথাটা ছিনিয়েই নিয়ে যাবে। উনি ভয়ে ভয়ে কাঁথার ভেতর থেকে মুখটা বের করলেন এবং দেখতে পেলেন ওনার থেকে বেশ কিছুটা দূরে একটা কবরের উপর বড় সাইজের একটা কালো বিড়াল বসে আছে, আর ওই বিড়ালটা ওনার দিকেই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। বিড়ালটার চোখ দুটো বেশ লাল বলে মনে হচ্ছিল। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কি করবেন বুঝতে পারছিলেন না, তাই দেরি না করে কাঁথাটা হাতে নিয়ে সেখান থেকে দিলেন এক দৌড়। দেখলেন যে ওনার সাথে সাথে বিড়ালটাও কবর থেকে নেমে অন্যদিকে দৌড়ে চলে গেল। এখন সেটা আসলেই বিড়াল নাকি অন্য কিছু, এটা তার মনে সন্দেহ রয়েছে। তবে তার কাঁথাটা যখন টানছিল এটা কিন্তু মানুষের টান বলে মনে হচ্ছিল, মানুষ যেভাবে খপ করে একটা জিনিস ধরে তারপর টান দেয় হ্যাঁচকা টান, ওই রকম বলে মনে হচ্ছিল, বিড়াল তো এইভাবে টানতে পারে না। উনি দৌড়াতে দৌড়াতে সেই কবরস্থান পার হয়ে ওই দোকানে চলে আসেন, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। যখন দোকানে আসেন দেখেন যে ওনার বন্ধুরা তখনও খেলা দেখছে, তখনও খেলা চলছে। তারা জিজ্ঞেস করে কি রে কি হয়েছে, এভাবে দৌড়ে চলে আসছি যে? তখন উনি ওনাদেরকে সবকিছু খুলে বলেন যে কি কি হয়েছে। তারা শুনে বললো আরে যেহেতু কবরস্থান, ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতেই পারে, এটা স্বাভাবিক। আর যেই কবরের পাশে গিয়ে শুইছিস, এই কবরের পাশে শুইলে এরকম একটু অনুভূতি হয়, সেখানে না আসে অন্য একটা কবরের পাশে গিয়ে শো, তাই তো হয়। ফয়সাল মুন্সি ভাই অবাক হয়ে দেখলেন যে এরকম একটা ভয়ের ঘটনা বলার পরও তাদের চোখে মুখে ভয়ের কোনো ছাপ দেখতে পেলেন না, মনে হচ্ছে যে এসব বিষয় একদম ভাতমাস হয়ে গেছে তাদের কাছে, তারা বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিল। কিন্তু ওনার কাছে ব্যাপারটা খুব ভয়ের ছিল, উনি বললেন যে না রে আজকে আর সেখানে যাবো না, আমি বাসায় চলে যাচ্ছি। এরপর ওনারা কেউই সেদিন আর কবরস্থানে যান নাই, খেলা শেষ হওয়ার পর চলে গিয়েছিলেন বাসায়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে পুলিশ অভিযান চালায় এটা সত্য, মালিক কিন্তু ওনাদেরকে অনুমানের ভিত্তিতে জানাতেন, অভিযান চালাতে পারে বা নাও পারে, বেশিরভাগ দিনই পুলিশ আসতো না, কিন্তু মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করত, যদি এসে পড়ে তাহলে তো জেল খেটে দেশে ফিরে যেতে হবে, এই ভয়েই ওনারা বাইরে বাইরে থাকতেন। যাই হোক, সেদিনের মধ্যে থাকা হলো না কবরস্থানে। এরপর অনেকদিন মালিক বলেছে তখন থেকেছেন কবরস্থানে, কিন্তু বেশ কিছুদিন ওনাদের সাথে কিছুই হয়নি। এবার আসি মাস ছয়েক পরের ঘটনা। এই ছয় মাসের ভেতরে একটা সময়ে একজন শিল্পী মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হয় সেই কবরস্থানে যেখানে ওনারা প্রতিদিন কাজ করতেন। দূর থেকে দেখলেন তাকে খুব জাঁকজমকভাবে কবর দেওয়া হয়েছে, তার কবরের আশেপাশে বিভিন্ন বাদ্যযন্ত্রের ডেমো সিমেন্ট দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল। ওই কবরস্থানে এদের কাজকর্ম দেখার পর নিজেকে মুসলিম হিসাবে জন্ম লাভ করার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন সবসময়, এগুলো কি কবরের পাশে এইরকম জিনিস কেন দিবে, কি ধরনের অদ্ভুত জিনিসপত্র। যাই হোক, ওই কবরটা দেওয়ার মাসখানেক পর রাতে খবর হলো যে আজকে রাত্রে ওনাদেরকে কবরস্থানে থাকতে হবে। এই খবরটা তো এলো, কবরস্থানে থাকতে হবে, আর এই খবর আসার পর যা যা করতে হবে তা তো ওনারা জানেনি, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন কবরস্থানে থাকার জন্য। ওনারা পাঁচজন পাঁচটা কবর নির্ধারণ করলেন, এক একটা ভিআইপি কবর থেকে আর একটা দূরত্ব ছিল 60 থেকে 100 ফুট। ওনারা শুধু সেই সব কবরের উপরই শোয়ার চেষ্টা করলেন যেগুলোর উপরে ছাদ ছিল, ছাদ ছাড়া থাকাটা খুব মুশকিল হয়ে যায়। কবরস্থানের ভেতরে কাজ করতে করতে ভয় তখন ধীরে ধীরে অনেকটাই চলে গিয়েছিল। ভাবতেন, ভয়টা পাবো কাকে, সারাদিন তো লাশের সাথেই থাকি। সেদিন রাতে ওনারা ঘুমিয়ে পড়েছেন, মাঝরাতে হঠাৎ করে ওনার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল আশেপাশে উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে, অনেক জোরে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। এই শব্দে তো ওনার ঘুম ভেঙে যায়। কবরস্থানটা কিন্তু কিছুটা ঢালু, ওনারা ছিলেন উপরের দিকে উঁচু একটা স্থানে, আর বাদ্যযন্ত্রের শব্দটা আসছিল নিচের দিক থেকে। তো উনি সজাগ হয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে সেই বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, এরপর দৌড়ে গিয়ে ওনার এক বন্ধুকে ঘুম থেকে ডেকে তুললেন। আঙ্গুল দিয়ে ইশারা করে যেদিক থেকে শব্দ আসছে তার বন্ধুকে বললেন, যে বন্ধু, তুই কি ওখান থেকে বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছিস? সে বলল, হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। কিন্তু সে বলল সে অন্য আর একটা সাইড থেকে শুনতে পাচ্ছে। আশ্চর্যজনকভাবে উনি যেদিক থেকে, অর্থাৎ ফয়সাল মুন্সি ভাই যেদিক থেকে শুনছিলেন, তার বন্ধু শুনছিল তার ঠিক বিপরীত দিক থেকে। এরপর ওনারা একে একে সবাইকে ডেকে তুললেন এবং বললেন যে চল তো খুঁজে দেখি এই শব্দটা কোত্থেকে আসছে। খুঁজতে খুঁজতে ওনারা একটা সময় দেখতে পেলেন, কয়েক মাস আগে যে শিল্পীকে কবর দেওয়া হয়েছিল সেই কবরের পাশেই সিমেন্ট দিয়ে যে বাদ্যযন্ত্রের মূর্তিগুলো বানানো ছিল সেখান থেকে এই শব্দগুলো আসছে। ওনারা তখন ওই কবরটা থেকে বেশ কিছুটা দূরে ছিলেন, দেখলেন সেই জায়গাটা আলোকিত হয়ে গেছে। মনে হচ্ছিল সেই সিমেন্টের বাদ্যযন্ত্রগুলো বাস্তব বাদ্যযন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে। সেখানে অনেক নারী পুরুষ ছিল, কেউ গান গাইছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ আবার ড্রিঙ্কস করছে, কেউ নাচছে, মনে হচ্ছে একদম বাস্তব কনসার্ট চলছে। ওরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, ওরা পাঁচজন ছিলেন বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই সমস্ত অদ্ভুত কাজকর্ম দূর থেকে দেখছিলেন। প্রায় ঘন্টা দুই চলল এই দৃশ্য। যখন ফজরের সময় হয়ে এলো ঠিক তখনই হঠাৎ করে সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল, অন্ধকার আর কিছুই নাই। এই সিমেন্টের বাদ্যযন্ত্রগুলো আবার আগের মতো শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওনারা হতভম্ব হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, সবাই মারাত্মক ভয় পেয়েছিলেন যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। ওনার বন্ধুরা বলেছিল এরকম দৃশ্য আগে কখনোই এই জায়গায় ওনারা দেখেন নাই। চারপাশ ধীরে ধীরে রাতের অন্ধকার থেকে বের হয়ে আলোকিত হয়ে আসছিল। এরপর ওনারা বাসায় চলে আসলেন। পরের দিন কবরস্থানের পাশে ডেকোরেশনের কাজ করার সময় ওনারা আবার সেই কবরের পাশে গেলেন, দেখে যে সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছুই হয়নি। এরপর আরো এক রাতে ওনাদেরকে সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল ওনাদের মালিকের পক্ষ থেকে। মনে হয়ে গিয়েছিল ওই সেই রাত্রের ভৌতিক অভিজ্ঞতার কথা। একজনের চোখের দিকে আরেকজন বারবার তাকাচ্ছিলেন, সবার চোখে একটাই ভয় কাজ করছিল। তারপরও ওনারা তো পরিস্থিতির শিকার যেতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে সেদিন রাত্রেও ওনারা যখন সেখানে গিয়ে কবরের উপর বিছানা করে শুয়েছিলেন, ওনারা সবাই ভয় পাচ্ছিলেন, একটা অজানা আতঙ্ক বারবার তাদের ঘুম ঘিরে নিচ্ছিল। একটু পরপর একজন আরেকজনকে ডাক দিচ্ছেন, এই কিরে ঘুমিয়ে গেছিস নাকি? তা আরেকজন বলে না। তখন আবার আরেকজন বলে, তুই কি ঘুমাইলি নাকি? না। এইভাবে কিন্তু পাঁচজনই আসলে জেগেছিলেন। এইভাবে একটা সময় ওনারা ডাকাডাকি বন্ধ করে ঘুমিয়ে গেলেন। মাঝরাতে হঠাৎ করে কানে ভেসে এলো আগের বারে সেই বাদ্যযন্ত্রের সেই উচ্চ আওয়াজ। ভয়ে আতঙ্কে ঘুম থেকে চোখ মেলে ওনারা ওঠেন, বন্ধুদেরকে যে ডাক দিবেন সেই সাহসী হচ্ছিল না। এমন সময় দেখলেন ওনার বন্ধুরা উঠে গেছে সেই শব্দে। তারপর ভয় না পেয়ে সবাই একত্র হন। কৌতূহলবশত গতবারের ন্যায় এবারও ওনারা সবাই মিলে দেখার জন্য গেলেন সেই কবরের দিকে। যখন সেই কবরের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন তখন দেখতে পেলেন ঠিক আগের মতোই সেই কবরের পাশে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে নারী পুরুষও মিলে পার্টি করছেন, নাচতেছে, গান গাচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা যে তাদের থেকে অনেক দূরে বেশি এরকম না, তারা কিন্তু ইচ্ছা করলে ওনাদেরকে দেখতে পারত, কিন্তু কেন যেন তারা ওইদিকে খেয়াল না করে নিজেদের কাজেই মনোযোগী হচ্ছে, ওনাদের দিকে একবারও তাকাচ্ছিল না। ওনারা চোখে মুখে ভয় নিয়ে সেই অনুষ্ঠান দেখছিলেন। সময় যে কখন চলে যাচ্ছিল বুঝতেই পারেননি। হঠাৎ কানে ভেসে আসলো দূর থেকে ফজরের আজান, সাথে সাথে আগের বারের মতো সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। দুই দিন এমন হওয়ার পর ওনারা ব্যাপারটা নিয়ে চিন্তা করেছিলেন যে এমনটা কেন হচ্ছে। ফজর আজানের পর দেরি না করে ওনারা বাসায় চলে যান। ওনাদের কাজের স্থানে ওনাদের সাথে একজন ইন্দোনেশিয়ান লোক কাজ করত। সে প্রায় রসিকতা করে বলতো, আমি কিন্তু জাদু জানি, জিন ডাকতে পারি, তোমরা কি দেখবে? ওনারা তার কথায় সবসময় মজা করে হাসি তামাশা করতেন, মজা করেই উড়িয়ে দিতেন আর বলতেন, আরে ভাই এটা কি সম্ভব নাকি? আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ, কোনো হুজুর বা কোনো রাকি বা এইসব বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তি বলে তো মনে হয় না, আপনি কিভাবে জিন দেখাবেন? সে বলতো, আমি কিছু আধ্যাত্মিক বিষয় শিখেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে রাতে দেখাতে পারি। ওরা বলেন ঠিক আছে, আপনি একদিন আমাদেরকে দেখান তো দেখি আপনার কথা সত্যি কিনা। কিছুদিন পর এক রাত্রে সে এই ফয়সাল মুন্সি ভাইদের বাসায় এলো এবং বলল, আজ রাতে তোমাদেরকে জিন দেখাবো। সে ওনাদেরকে বাসা থেকে বাইরে একটা খোলা জায়গায় নিয়ে গেল। তারপর সে কিছু পড়তে লাগলো। হঠাৎ কিছুক্ষণ পর ওনারা দেখতে পেলেন একটা ছায়া মূর্তি ওনাদের চারপাশে দৌড়াচ্ছে। সে সেই মূর্তিটার দিকে লক্ষ্য করে ডাকাডাকি করছিল, কিন্তু সে কিছুতেই সেটাকে কাছে আনতে পারছিল না। দূর থেকে কয়েকবার যেন নাচলো দৌড়ালো, তারপর কোথায় যেন মিলিয়ে গেল। এরপর ইন্দোনেশিয়ান ওই ভাই বলল, আমি এটাকে ডাকতে পারি কিন্তু কিভাবে আমার কাছে আনবো সেটা জানি না। এই ব্যাপারটা দেখে ওনাদের কাছে খুব অদ্ভুত লেগেছিল। এরপর ওনারা তাকে বললেন, আমরাও দুই দিন কবরস্থানে জিন দেখেছি, আপনি কি একটাতে আমাদের সাথে যাবেন? একথা শোনার পর সে খুবই অবাক হয়। সব বিষয় শুনে জিনেদের কনসার্ট আর কিছু নাকি, কেউ হয় নাকি, দেখতে তো হয়। উনি বললেন যে হ্যাঁ অবশ্যই দেখতে যাব। এই ইন্দোনেশিয়ান ভাই আবার বৈধ ভাবেই মালয়েশিয়াতে থাকতেন, ফলে তাকে কখনো কবরস্থানে রাত কাটাতে হয়নি। যাই হোক, সে বলল পরবর্তীতে যখন রেডের কথা শুনবে যে পুলিশ রেড দেবে, তোমরা যখন যাবা আমাকেও সাথে নিয়ে যাও, আমি নিজের চোখে দেখব। অল্প কয়েকদিনের মাথায় আবারও কবরস্থানে রাত কাটানোর নির্দেশনা আসে মালিকের পক্ষ থেকে যে পুলিশ রেড দিতে পারে। তো সেদিন ওনারা ঠিক করেছেন ওই ইন্দোনেশিয়ান ভাইকে সাথে নিয়ে যাবেন ওনারা, যেহেতু সে দেখতে চায়। তাকে ফোন করে মজার সুরে বললেন, ভাই আজকে আবার সেই কনসার্টের জায়গায় যাচ্ছি, আপনি আমাদের সাথে চলেন। তো সেও রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিছুক্ষণের মধ্যে সে ওনাদের বাসায় চলে আসে। ওনারা সবাই একসাথে রাতের খাবার খেয়ে বের হয়ে পড়েন সেই বিশাল চাইনিজ কবরস্থানের দিকে। বাসা থেকে বের হয়ে প্রথমে সেই দোকানে যান, সবাই মিলে কিছুক্ষণ গল্প করেন, চা খান, এরপর ঢুকে পড়েন পার্কে। পার্কের ভেতরে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছেন, এরপর কবরস্থানে সবাই চলে যান। আগের মতোই সবাই আলাদা আলাদা ভিআইপি কবরের উপরে বিছানা করে শুয়ে পড়েন। মাঝরাতে ঠিক আগের মতোই হঠাৎ করে আবার সেই বাদ্যযন্ত্রের শব্দ শোনা গেল। উচ্চ কণ্ঠে বাদ্যযন্ত্রের শব্দ শুনে ওনারা সবাই একে একে জেগে উঠলেন। সবাই মিলে সেই দিকে রওনা দিলেন। তারপর ইন্দোনেশিয়ান ভাই সহ দূর থেকে দাঁড়িয়ে সেই অদ্ভুত কনসার্ট দেখতে লাগলেন। সেই কনসার্টে যারা উপস্থিত ছিল সবার চেহারা দেখে মনে হচ্ছে এরা চাইনিজ। লোকেরা গান গাইছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ ড্রিঙ্কস করছে, কেউ নাচছে। আলোয় আলোকিত এক ভৌতিক উৎসব। এই আলোর উৎস থেকে কোথা থেকে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে আলোকিত হয়ে আছে। ইন্দোনেশিয়ার ভাইটি এই দৃশ্য দেখে ভয় না পেয়ে সেদিকে যাবার জন্য উদগ্রীব হয়ে গেলেন। ওনার অবশ্য ইন্দোনেশিয়ান ভাইটিকে বললেন, ভাই ওদের কাছে একদম যাবেন না, আপনি একটু সাবধানে থাকেন। কিন্তু ওই ইন্দোনেশিয়ান ভাই সবার নিষেধ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি যে একটা জিন ডাকতে পারতেন সেটা ভেবে নিজেকে অনেক বড় কবির স্টাইফের কিছু ভাবতেন এবং গর্ব করতেন। ওনারা দূর থেকে দেখতে লাগলেন যে এই ভাই করেটা কি। যখন ওই ভাইটি ওই কনসার্টের একদম কাছে পৌঁছে গেলেন, ঠিক তখনই যে লোকগুলো পার্টি করছিল সবাই একসাথে, সেই লোকগুলো সবাই একসাথে ওই ভাইয়ের দিকে তাকালো, বাদ্যযন্ত্রের শব্দ থামিয়ে দিল, যারা ড্রিঙ্কস করছিল তারাও ড্রিঙ্কস করা বন্ধ করে দিয়ে অবাক দৃষ্টিতে সবাই একভাবে ওই ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এরপর সবাই সবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ করে এখানে তাদের কাছে মানুষ দেখতে পেয়ে হতভম্ব হয়ে গেল বিষয়টা মনে হচ্ছে এমন। এরপর সবকিছু এক মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। আলো, বাদ্যযন্ত্র, লোকজন কিছুই নাই, সব আগের মতো ভোজবাজির মতো মিলিয়ে গেল যা দেখছিল এতক্ষণ। পড়ে রয়েছে নীরব কবরস্থান আর সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন বাদ্যযন্ত্রের স্ট্যাচু। সেই ইন্দোনেশিয়ান ভাই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ওনাদের কাছে আবার ফিরে এলেন। তো ওনারা তাকে জিজ্ঞেস করেন, ভাই সামনে গিয়ে কি অদ্ভুত দেখলেন বলেন তো। তিনি বললেন, এখানে অনেক জিন থাকে, তারা প্রতিদিন রাতে আনন্দ ফুর্তি করে যেমনটা তোমরা দেখেছ। তারা তোমাদের উপস্থিতি জানে, কিন্তু যেহেতু তোমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করো না, তাই তারাও আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ক্ষতি করেনি। আজকে আমি তাদের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, এতে করে তারা খুবই বিরক্ত হচ্ছিল এবং অবাক হয়েছিল যে আমার সাহস দেখে, যার ফলে এখান থেকে তারা ভ্যানিশ হয়ে চলে গিয়েছিল। আর ওই ইন্দোনেশিয়ান ভাই ওনাদেরকে এটাও বলে দেন যে তোমরা একটু সাবধানে থেকো, ভবিষ্যতে কখনো ভুলেও তাদেরকে বিরক্ত করো না, তাহলে কিন্তু তারা তোমাদের ক্ষতি করতে পারে। তিনি আরো বলেন, যদি সম্ভব হয় তোমরা যেন তাদের এই নির্দিষ্ট জায়গা থেকে একটু দূরে সরে থাকা যায় সেই চেষ্টাটাই করো। ওনার এই কথা শুনে এই পাঁচজন ফয়সাল মুন্সি সহ আরো চারজন ওনারা তো খুব চিন্তিত হয়ে পড়েন। এমনটা যদি চলতে থাকে আর ওনারা যদি এখানে থাকেন, কবে না বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়। এরপর আবার ওনারা নিজেরা নিজেদের সেই ভিআইপি কবরস্থানের উপর যে বিছানা পেতেছেন সেখানে ফেরত যান, রাতটা ওখানেই থাকেন। ওই রাত্রে আর কোনো কিছু হয়নি, কোনো শব্দ ওনারা আর পান নাই। এরপরে আরো যে কয়েকদিন সেই স্থানে ছিলেন, মাঝে মধ্যে সেই কবরস্থান থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ কিন্তু আসত, তবে এরপর সেগুলো দেখার জন্য আর এগিয়ে যান নাই। ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এই আওয়াজ শুনে, আর ওনারাও চান নাই যে ওদেরকে বিরক্ত করতে, বিরক্ত হলে ক্ষতি তো হতেই পারে নিজেদের। ওই পার্কের ভেতরে যারা যাতায়াত করত তাদের সাথে কবরস্থান রিলেটেড এসব ঘটনা কিন্তু এনারা কখনো শেয়ার করেননি, কেননা এসব বিষয়গুলো যদি আরো জানাজানি হয়ে যেত উল্টো এনাদেরই ক্ষতি হতো, কারণ এখানে তো থাকার নিয়ম নাই, এই লোকগুলো রাত্রেবেলা কোত্থেকে এখানে আসে। তখন ওই যারা শুনেছে ঘটনা তারাই পুলিশকে জানিয়ে দিত রাতের বেলা এখানে লোকজন থাকে, তখন পুলিশ আবার রাতের বেলা কবরস্থানের ভিতরে রেড দিয়ে তাদেরকে ধরে ফেলতে পারত। এরপর কেটে যায় আরো প্রায় দেড় বছর, সবকিছু ভালোই চলছিল, এগুলোর সাথে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, ভয় আর পেতাম মানে পেতেন না। তখন একদিন হয় কি, এই ফয়সাল মুন্সী ভাই আর ওনার এক সহকর্মী অপ্রত্যাশিতভাবে পুলিশের রেইডে ধরা পড়ে যান। এরপর মাসখানেক জেল খেটে বাংলাদেশে ফেরত আসেন। যারা অবৈধ পন্থায় মালয়েশিয়ায় গিয়েছেন তাদেরকে যে কতটা কষ্ট করতে হয় এটা আসলে বাইরের লোকজন ভাবতেও পারে না, এমনটাই জানিয়েছেন ফয়সাল মুন্সী ভাই। অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠান আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা। আর ফয়সাল মুন্সী ভাই আমাদের আপনাদের ওয়ার্ল্ড শো এর মাধ্যমে প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা ভাইকে স্যালুট জানিয়েছেন, সবার জন্য সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছেন। আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের সবসময় এই কথা বলাই থাকে যে সকল প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স যোদ্ধা ভাই আর যারা লেখাপড়া করার জন্য গিয়েছেন বা অন্য কোনো কারণে গিয়েছেন, সবার জন্য আপনাদের হরওয়ালের পক্ষ থেকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ, স্পেশালি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য। আর ফয়সাল মুন্সী ভাই উনি এখন বাংলাদেশেই রয়েছেন, তার জন্য দোয়া রইল আমাদের তরফ থেকে। যিনি ঘটনা পাঠিয়েছেন রবিউল বিন আব্দুর রব ভাই, তাকেও শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ভুতুরের কনসার্টের ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 177তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের রিকা গ্রামে। ওনার কয়েকটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি, হাকুয়া শিরোনামে, দেউ রহস্য শিরোনামে। ওনাদের বাড়িতে কিন্তু একটা ভয়ঙ্কর জিন ছিল, একটা দেউ ছিল। এটাকে কিভাবে তাড়ানো হয়েছিল এই জিনিসটা কিন্তু উনি আগের ঘটনায় বলতে পারেন নাই। উনি তো ঢাকায় থাকেন, যখন বাড়িতে যান আপনাদের হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে যখন ওনার প্রচারিত ঘটনাটা বাড়ির সবাইকে শোনান, সেখানে ওনার নানি উপস্থিত ছিল। তো ওনার নানি নাজমুল ভাইকে বলে, কিরে নাজমুল, ঘটনা এইটুক কেন, বাকিটুকু কই? তখন নাজমুল ভাই বলেন যে বাকিটুকু তো আসলে আমি জানি না, আমি যতটুকু জানতাম ততটুকু ইমেল করছি। তখন নানি বাকি অংশটুকু তাকে শোনান এবং এই অংশটুকু প্রচারের জন্য নানি নাজমুল ভাইকে বলেন। তো নাজমুল ভাই বাকি অংশটুকু শুনলেন, সেই অংশটুকু আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন সেই অংশটুকু শুনি। তো ওনার নানারা হচ্ছেন চার ভাই, আর ওনার নানির দুইটা জা, মানে তারাও ওনার আসলে নাজমুল ভাইয়ের নানি হয় আর কি বলতে গেলে। তো তারা নাকি একজনের কাছে আরেকজন বলা বলি করছে, কিরে আমাদের বাড়িতে যে একটা দেউ আছে আমাদের চোখের সামনে তো পড়ে নাই কোনোদিন। এই কথা বলতে বলতে তারা দুইজন বাড়ির পেছন দিকে পুকুর দিকে যায়। ওই পুকুরটা যেই পজিশনে তার আশপাশ দিয়ে বেশ জঙ্গলের মতো হয়ে গেছে, প্রচুর গাছগাছালি রয়েছে। ওরা দুইজনকে দেখে বিশাল বড় লম্বা একজন বৃদ্ধ লোক, তার গায়ের চামড়া একদম ঝুলে পড়েছে, মাথাটা নিচু করে কিছু একটা করছে, আর হাত দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়ে কিছু একটা নাড়াচাড়া করছে, আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা। তো এই কাণ্ড দেখে ওই দুই নানি তো ভয় পেয়েছেন, ওরা চিৎকার করতে করতে বাড়ির ভিতরে ঢুকেছেন এবং সবাইকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর দেখে যে ওইখানে ওই বৃদ্ধ লোকটাও নাই, আর উনি কি করছিলেন সেই জায়গাটাও আসলে একদম স্বাভাবিক আর কি। আসলে এই লোকটা কে ছিল? এটা তো গেল একটা বিষয়। একদিন হয় কি, নানাদের পাশের ঘরের এক মহিলাকে জিনে ধরেছে। তো কবিরাজ আসে, তো কবিরাজ আসে ঝাড়ফুঁক করে টাকা নিয়ে চলে যায়, কিন্তু জিন আর হাজির করতে পারে না। একটু ঝাড়ফুঁক করে আর বলে দেয় যে ভালো হয়ে যাবে, এই বলে টাকা নিয়ে চলে যায়। এমন অনেক কবিরাজ নাকি আসে কিন্তু কেউ কিছু করতে পারে না, জিনও হাজির করতে পারে না। একদিন নাকি মহিলার অবস্থা খুবই খারাপ, তখন একজন কবিরাজকে আনা হয়। আর ওই সময় সবাই নাকি ঘরের পেছনে সামনে চারপাশে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এইবার কবিরাজ যদি জিন হাজির করতে না পারে তাহলে তার খবর আছে। লাঠি নিয়ে দাঁড়াচ্ছে, কবিরাজ যদি জিন হাজির করতে না পারে আর টাকা খালি চায়, পিটায় কবিরাজকে একদম শটান করে ফেলবে একদম মাটির সাথে। সবাই বলে আজকে রুগী সুস্থ তুই করবি, তারপর তুই বের হবি, দেখি বেটা তুই কত বড় কবিরাজ হইছিস। সব ধান্দাবাজ বাটপাট এই সমস্ত কবিরাজকে বলছে। কবিরাজ তো কখনো এই ধরনের সমস্যায় পড়ে নাই, এসে দেখে লোকজন ঘিরে ফেলেছে, লাঠি নিয়ে ঘুরতেছে, মানে ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, কবিরাজ যেন পালাতে না পারে। আর এর মধ্যে নাজমুল ভাইয়ের নানাও ছিল, উনিও খুব বিরক্ত যে কবিরাজগুলো আসে আর টাকা নিয়ে চলে যায়, এই বেটাকে আচ্ছা করে শায়েস্তা করব, অন্য যে কবিরাজগুলো আসলে এদের ঝাড়া এটার উপরে মিটাবো। কবিরাজ বলেন যে আচ্ছা আপনার শান্ত হন, আমি আমার মতো চেষ্টা করি, আমাকে একটু চেষ্টা করতে দেন। তখনও কিন্তু ওই এলাকায় বিদ্যুৎ আসে নাই, সবাই ওখানে কুপিবাতি ব্যবহার করত। তো কবিরাজ বাতি নিভিয়ে জিন হাজির করার চেষ্টা করে, অনেকক্ষণ ধরে করছে, রাত একটা বেজে গেছে, জিন আর হাজির হয় না। লোকজন বলে কি রে কবিরাজ কি হলো, ছেড়ে দিলি হাল, আমাদের লাঠি কিন্তু রেডি আছে। কবিরাজ বলে আরে ভাই আর একটু চেষ্টা করি, আপনি একটু শান্ত হয়ে বসেন না, এরকম করলে কি কাজ হয় নাকি? এর ভিতরে হয় কি, হঠাৎ করে ওই মহিলা সরিয়ে জিন হাজির হয়ে কবিরাজকে সালাম দিল। কবিরাজ সালামের জবাব দিয়ে বলে এই বেটা তুই এত দেরি করলি কেন রে আসতে, কখন থেকে ডাকতেছি। আসলে কবিরাজ যখন ওই মহিলার উপর আসর করা জিনটা হাজির করতে পারছিল না, যখন বুঝলো যে অবস্থা বেগতিক, জিন একটা হাজির না করতে পারলে আজকে তার হাড়গোড় আস্ত থাকবে না, তখন তার অনুগত জিনকে সে ডাকা শুরু করছে। এদিকে তার অনুগত জিন এতক্ষণ হলো আসতেছে না, এটাতে উনিও চিন্তিত হয়ে পড়েন, একটা জিনকে তো হাজির করাতেই হবে, নাহলে তো মাঠ তো একটা মাটিতে পড়বে না। যখন ওই জিনের দেরির কারণ জিজ্ঞেস করলো, তখন জিনটা বলে যে কবিরাজ মশাই আপনি আমাকে যখন ডাকতেছিলেন আমি তো আসতেই ছিলাম, হঠাৎ করে কান্দইয়ের বিলে এক জিনের সাথে আমার দেখা, এই বাড়িতে এই মহিলার উপর যে জিনটা আছে সে দেখে আমার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এই যে কান্দাইয়ের বিল, এটা হচ্ছে এই নাজমুল ভাইদের পাশের গ্রাম নাগারপাতি একটা জায়গা রয়েছে, ওই নাগারপাতির পেছনে ঘুনাই নদী রয়েছে, সেই নদীর সাথে একটা বড় বিল, সেটার নাম হলো কান্দাইয়ের বিল, মানে কান্দইয়ের বিল, তো ওনারা কান্দা বলেও ডাকে নাকি। তো এই যে এই জিনটা, সে বলছে যে এই বাড়িতে জিনটা আছে, সে এই পথ রোধ করে দাঁড়িয়ে আছে আর বলতেছে কিরে কই যাস, ওই বাড়িতে যাচ্ছিস, ওই রুগীরে তো আমি ধরছি, তুই কোথায় যাস, এই থাম ওইখানে যাইতে হবে না, আমি যা বলি তাই শোন, আমার ক্ষুধা লাগছে, এই বিল থেকে মাছ ধর আর আমার সামনে দে, আমি মাছ খাবো। ওই বিল, ওই বিলটার ভিতরে আসলে অনেক মাছটাছ ছিল, এখন ওই জিনটা দেখলো যে এই জিনটা অত্যন্ত শক্তিশালী, তার সাথে কোনোভাবে পেরে উঠবে না, কি আর করা, ওই জিনকে সে মাছ ধরে দিতে লাগলো। জিনেরা সরাসরি মাছ সহজে ধরতে পারে না, অনেক কষ্ট হয়, এজন্য কিন্তু মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় অনেক সময়, আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি। তো কষ্টকর হইলেও ওই জিনটা ফোর্স করে তাকে দিয়ে মাছ ধরাচ্ছে, মাছ এনে দিচ্ছে, খাচ্ছে, নিমিষে শেষ করে ফেলছে, তার পেট আর ভরে না। এদিকে ওই জিনটা এবারে বেশ কয়েকটা মাছ একসাথে এনে দিয়ে বলে যে আপনি এই মাছগুলো খেতে থাকেন, আমি একটু সময় নিচ্ছি, আসতেছি, এসে আবার আপনাকে মাছ ধরে দিব। তখন বলে ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি, এই বলে ওইখান থেকে শা করে চলে আসছে এই রুগীর উপরে। এতক্ষণ এই কারণে তার দেরি হয়েছে এটাই বলেন যে এখন আর বেশি থাকা যাবে না, ওর অনুমতি ছাড়া আমি আমার বাড়িতেও ফিরতে পারবো না, আবার ওর কাছে যাইতে হবে, অনুমতি নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে কিন্তু ও আমারে ধরে ফেলবে, ও আমারে মেরে ফেলবে, অত্যন্ত শক্তিশালী। আর ওই জিনটা এটাও বলে দেয় যে এই যে রোগী, এই রোগীর ভেতরে নাকি সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু খেয়ে শেষ করে ফেলেছে ওই দুষ্টু জিনটা। এই রোগী এক সপ্তাহের বেশি বাঁচার কথা নয়, এই বলেই কোনো কথাবার্তা ছাড়াই ওই জিনটা ওখান থেকে চলে যায়। ওখানে নাজমুল ভাইয়ের নানা সহ আরো যারা ছিলেন তারা সবাই কিন্তু এটা শুনেছেন। কবিরাজ যেহেতু জিন হাজির করতে পারছে তাই মানুষের বেধরক পিটুরির হাত থেকে সে এ যাত্রায় বেঁচে যায়। তবে সত্যি এক সপ্তাহ পরে মহিলাটি মারা গিয়েছিলেন। একদিন হয় কি নানা পাশের গ্রামে গিয়েছেন, গিয়ে দেখেন এক মহিলাকে জিনে ধরেছে। জিনে ধরলে মানুষ যা করে ওই মহিলাও সেই রকম আচরণই করছেন। তো নানা কি করেছেন, ওই মহিলার সামনে গিয়ে বলে, আমাদের বাড়িতে একটা জিন আছে রে, সে এমন জ্বালানি জ্বালায়, একবার যদি সামনে পাইতাম কি যে করতাম রে। তখন নাকি সাথে সাথে ওই মহিলার শরীরে ওনাদের বাড়ির ওই জিনটা হাজির হয়। আর নানাকে বলছে, কি রে আসছি তো, কি করবি কর, কি জন্য করতে চাইছিলি তুই। নানাকে হুমকি ধামকি দিচ্ছে, ওই জিনটা বলে তোরে এই করব সেই করব ক্ষতি করব। তো নানা কিছু বলেন নাই, চুপচাপ আছেন। তো নানার এক মামা ছিল পাশের গ্রামে, তিনি থাকেন আর কি, তিনি ভালো মানের কবিরাজ ছিলেন, বেশ বড় মাপের কবিরাজই বলতে হবে। তো নানা তো জিনের হুমকি ধামকি শুনছেন, মন খারাপ করে নানার মামার কাছে গিয়ে বলেন যে, মামা এই ঘটনা, আমাদের বাড়ির যে একটা জিন ছিল দাদার জিন, সে আমার এরকম হুমকি ধামকি দিচ্ছে। তো নানার মামা নানাকে নিয়ে আবার নাজমুল ভাইদের বাড়িতে আসেন, বিশেষ করে ওই যেখানে ওই মহিলাটা আর কি জিনে ধরছে আর কি, ওইখানে আসেন। তো ওই জিনটাকে হাজির করতে সক্ষম হন, হাজির করে বলতেছেন, কি রে তোর এত বড় কলিজা, তুই আমার বাগানের হুমকি দিস, তুই আমার চিনিস না, তুই নাকি এই এই বলছিস। তখন ওই জিনটা একটু নরম হয়, বলে যে আমার কি দোষ, আপনার ভাগিনা তো ওই বাড়িতে গিয়ে বলছে যে আমারে পাইলে নাকি এই করবে সেই করবে, মজা বোঝাই তো আমারে, তো আমি রাগ করেই রাগের মাথায় এগুলো বলছি। তখন নানার মামা বলে, আর যদি কোনোদিন আমার ভাগিনারে কিছু বলছিস তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে। নানার মামার তো বেশ রাগ হয়েছে যে উনি থাকতে তার ভাগিনাকে জিনের হুমকি দেয়, জিনটা চলে যায়। এবার আসি ওই জিনটাকে ওনাদের বাড়ি থেকে তাড়ানোর ঘটনায়। নানার মামা অনেক আগেই মারা গেছেন, জিনের অত্যাচারও বাড়ছে। তখন নাকি একজন কবিরাজ নিয়ে আসেন পাশের গ্রাম থেকে, ভালো মানের একজন কবিরাজ, উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কবিরাজের দাড়িও পেকে গেছে আর হেংলা পাতলা বডি, চিকন একেবারে। তো এই নাজমুল ভাইয়ের এক নানি বলেন, কবিরাজ নাকি এসে ওই জিনটাকে ডাকবার সাথে সাথেই কবিরাজকে ঘর থেকে অদৃশ্যভাবে টেনে হিঁচড়ে বের করে মাটির উপর আছাড় দিতে থাকে। আরো লোকজন সেখানে যারা ছিল তারাও ভয়ে ঘর থেকে বের হয়ে যায়, আর বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখছে কি হচ্ছে। সবাই দেখে কবিরাজ অদৃশ্য কারোর সাথে মারামারি করছে। একবার কবিরাজ কাউকে আছাড় দিয়ে নিচে ফেলে, আবার কবিরাজকে আছাড় দিয়ে নিচে ফেলে, মনে হচ্ছে দুইজন ব্যক্তি কুস্তি করছে, একজনকে দেখা যাচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে না। এভাবেই নাকি অনেক সময় ধরে দুইজনের মধ্যে কুস্তি হয়। সবাই একটা জিনিস দেখে খুবই অবাক হয়, এই চিকন হ্যাংলা পাতলা বৃদ্ধ একটা মানুষ যার দাড়ি পর্যন্ত পেকে গেছে, অদৃশ্য কেউ তাকে আছাড় দিয়ে ফেলে দিচ্ছে, এত সময় ধরে কুস্তি করছে, অথচ তার কিছুই হচ্ছে না, তার শক্তিও কমছে না। এভাবে দীর্ঘ সময় ধরে কুস্তি করতে করতে একটা সময় নাকি কুস্তি করতে করতে বাড়ির পেছন দিকে চলে গেছে। তখন নাকি সবাই ঘর থেকে বের হয়ে দূর থেকে দেখে যে তারা দুজন তখনও কুস্তি করছে, এখন জিনকে তো দেখতে পাচ্ছে না, কবিরাজ যেন কাকে আছাড় দেয় আবার কে যেন কবিরাজকে আছাড় দেয়, এইভাবেই চলছে। রাত তখন প্রায় 3:30 বাজে, এমন সময় সবাই শুনতে পায়, উপস্থিত যারা ছিল সবাই শুনতে পায়, কেউ যেন গম্ভীর কণ্ঠে কবিরাজকে বলছে, আরে আমারে ছেড়ে দে, 7টা মহিষ দিয়ে আমি চলে যাব। সবাই দেখছে যে কবিরাজ এমন ভাবে ওইটাকে ধরছে, মাঝে মাঝে কুস্তিতে আমরা দেখি না যে কুস্তিতে কোন একজনকে এমন ভাবে হাত পা পেঁচিয়ে মানে কেচি কলের মতো এমন ভাবে ধরে সে নড়তে পারে না, মনে হচ্ছে কবিরাজ ওইভাবে কাউকে ধরেছে, কিন্তু কাকে ধরেছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে, 7টা মহিষ দিয়ে আমি চলে যাব। আর কবিরাজ বলে, তোরে ছাড়বো, এই বাড়িতে এতগুলো বাচ্চা মারা গেছে কারণ কি। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই বাড়িতে অনেকগুলো বাচ্চা মারা গেছে, তার মধ্যে এই রাজবুল ভাইয়ের বোনও আছে, তার মামা মারা গেছে। তো ওই জিনিসটা স্বীকার করে, এই বাড়িতে যতগুলো মানুষ মারা গেছে এর অধিকাংশই তার কারণেই হয়েছে। আর সে বলে
যে এই বাড়িতে একজন ছিল তাকে বড় বাবা বলা হতো, তার অনুগত সে ছিল, সে মারা যাওয়ার পর নাকি কেউ এই জিনকে খাবার দেয় নাই, তাই প্রত্যেক বছরে 3-4 করে বাচ্চা এই পরিবারের সে খেয়ে ফেলেছে। তখন কবিরাজ বলে, তুই হিসাব করে দেখ তুই কতগুলো বাচ্চা খাইছিস, সবগুলা বাচ্চা ফেরত দিবি, তারপর তোকে 7 মহিষ দেব, তোর কথাই মেনে নিলাম যা। তখন জিনটা বলে, এতগুলো বাচ্চা আমি ফেরত দেবো কিভাবে, আমি তো সব খাইয়ে ফেলছি, সবাই মারা গেছে, আমি তাদেরকে ফেরত আনবো কিভাবে। এই যে জিনটা সরাসরি কথা বলছে এটা কিন্তু সবাই শুনছে, কারোর উপর পজেস করে কিন্তু কথা হচ্ছে না। তখন ওই কবিরাজ বলে, তোকে 1 মহিষও দেয়া হবে না। তখন জিনটা কি বলে, যে কিছুই না দিস অন্তত 2 কবুতর দে। শেষ পর্যন্ত নাকি ওই 2 কবুতরে রাজি হয়। এরপর কবিরাজ তার হাত পা ছেড়ে দেন, মানে এমন ভাবে কেচিকল দিয়ে ধরছিলেন ওই স্টাইলে, তারপর ওই জিনটা মুক্তি পায়। এরপর ওই 2 কবুতর তাৎক্ষণিক দেয়া হয়, খোপ ছিল, খোপ থেকে 2 কবুতর বের করে এনে দেয়া হয়। এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। নাজমুল ভাইয়ের আম্মা বলেন যে ওনাদের পরিবারের একজন সদস্য ছোট বাচ্চা মারা যাওয়ার বেশ কিছুদিন আগ থেকেই নাকি, বিশেষ করে এই যে নাজমুল ভাইয়ের বোন, বোনের কথা বলছি, তার সব কাপড় চোপড় উধাও হয়ে যেত। ওনার বোনের মৃত্যুর ঠিক 40 মাথায় ওনার আম্মা দেখতে পান একটা গাছের ডালে ওনার বোনের সব কাপড় চোপড় একটা পলিথিনের ব্যাগের মধ্যে একটা ডালে ঝুলছে, অনেক উঁচু একটা ডালে ঝুলছে। তো চিকন একটা বাঁশ দিয়ে সেই ব্যাগটা নামিয়ে দেখা যায় যে তার বোনের সব কাপড় চোপড় একসাথে, মানে মাঝে মাঝে তার কাপড় চোপড় গুলো হারিয়ে যেত। ওনার একটা ছোট্ট বোন ছিল, সবার ছোট, তার মৃত্যুটাও এই জিনের কারণে হয়েছে। ওনার 2 বোন, 2 বোনই রহস্যজনকভাবে মারা গেছে, এত কষ্ট পেয়ে মারা গেছে তা বলার মতো না। সেই 2 বোনের কথা মনে হলে ওনার এখনো বুক ফেটে কান্না আসে। উনি নাকি এখনো ভাবেন আল্লাহ পাক যদি ওনাকে ক্ষমতা দিতেন আর যদি শক্তিশালী কোনো কবিরাজ হতে পারতেন তাহলে ওনার 2 বোনের মৃত্যুর প্রতিশোধ উনি খুব কঠিন ভাবে নিতেন। ওই জিনের কলিজা বের করে ওই 2 বোনের কবরের কাছে ফেলে দিয়ে চিৎকার করে বলতেন যে, দেখ বোন, আজকে আমি তোদের 2 জনের হত্যাকারীকে অনেক নারকীয় যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, প্রতিশোধ নিয়েছি। কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আসলে ঠিক এভাবেই ওনার বড় বাবার সাথে থাকা ওই দুষ্টু জিনকে ওনারা তাড়িয়েছিলেন। ওই কবিরাজ কুস্তি করে এমন ভাবে ধরেছিলেন সে আর বেরোতে পারে নাই। আর এত সময় ধরে কুস্তি হলো, কবিরাজ আসারকে রৎস তার একটা হাড়গোড় ভাঙল না, এটা খুবই রহস্যজনক একটি ব্যাপার। ওনার পাঠানো হাকুয়া এবং দেও রহস্য এই ঘটনাটি শুনলে আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 177 আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মিশু সাহা। আর মিশু সাহা ভাইয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মজুমদার খিলে। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। সৌদি আরবে ওনার রুমমেট যারা আছেন, শুভ, মাসুদ, প্রতীক, নাইম, ইনাদের নাম উল্লেখ করেছেন। মূলত ইনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আফনান্দ হরওয়াল শোনা। প্রতি রাত্রেই আফনান্দ হরওয়ালের ঘটনাগুলো শুনে ঘুমাতে যান, আর এটাতে ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। একদিন রুমমেটদেরকে ওনার জানা কয়েকটি ভৌতিক ঘটনা শুনেছিলেন। এরপর রুমমেটরা বলল যে, ভাই আফনান্দ হরওয়ালে ঘটনা পাঠান। এরপর উনি উৎসাহিত হন ঘটনা পাঠাতে আর আমাদেরকে ঘটনা পাঠালেন। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি 2005 দিকে, তখন ওনার বয়স 10 মতো। ওই সময়ে এই মিশু সাহা ভাই আর ওনার মা মামার বাড়িতে ঘুরতে যেতেন, মাসে কমপক্ষে 2 হলেও যেতেই হতো। মামার বাড়ি কাছাকাছি ছিল, ওনাদের গ্রাম থেকে মাত্র 3 কাছাকাছি রাস্তা আর কি। মামার বাড়িতে মানুষজন ছিল মাত্র 3, ওনার ঠাকুরদা মানে নানা, ঠাকুরদি মানে নানি, আর ওনার বুড়িমা। এই বুড়িমাটা হচ্ছে ওনার মায়ের দাদি, ওনাকে সবাই ভালোবেসে বুড়িমা বলে ডাকতেন। ঘটনাটা মূলত এই মায়ের দাদিকে নিয়ে, অর্থাৎ এই বুড়িমাকে নিয়েই। ঘটনার সুবিধার্থে আমরা তাকে বুড়িমা বলেই সম্বোধন করব। একদিন রাতে হঠাৎ ফোন আসলো, বুড়িমা অনেক অসুস্থ, ওনার বয়স তখন 100 উপরে। এরপর মিশু সাহা ভাই ওনার মা পরের দিন সকালবেলায় মামার বাড়িতে চলে যান ওনাকে দেখতে। গিয়ে দেখলে ওনার অবস্থা খুবই খারাপ, শুধু নিঃশ্বাসটাই আছে। শুধুই আমরা বলে রাখি, ওনার মামার বাড়ির পাশে আর একটা ঘর ছিল, ওনার মায়ের জ্যাঠাদের ঘর। ঘরটা ছিল বাঁশের বেড়া আর টিনের সংমিশ্রণে তৈরি। ওই ঘরে 4 লোক বাস করত, রতন মামা, শিউলি মামি আর ওনাদের 2 সন্তান। এই শিউলি মামি বুড়িমাকে খুবই আদর যত্ন করত। যেহেতু মামার বাড়িতে তেমন কেউ থাকত না, তাই উনি বুড়িমার সেবা যত্ন করতেন। বুড়িমা অসুস্থ হলেও দেখাশোনা করতেন, এক কথায় অনেক ভালোবাসতেন বুড়িমাকে। ঠিক এইবারও বুড়িমা অসুস্থ হওয়ার পর ওনার সব রকম কাজ ওই মামি করেছিল। যেদিন ওনারা বুড়িমাকে দেখতে গিয়েছিলেন, পরের দিন সকালেই বুড়িমা মারা যান, ওনাদের চোখের সামনেই মারা যান। বুড়িমাকে ওনাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শ্মশানে নিয়ে যাওয়া হয়। ওনার দেহটি আগুন দিয়ে সৎকার করা হয়। সব কাজ শেষ হলে ওনারা ওনাদের বাড়িতে চলে আসেন। বুড়িমা মারা যাওয়ার 4 পর মামার বাড়ি থেকে শিউলি মামির ফোন আসে ওনার মায়ের কাছে, মানে মিশু সাহা ভাইয়ের মায়ের কাছে। শিউলি মামি ফোন করে ভয়ঙ্কর একটা বিষয় বলেন, সেটা হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়েছে, ঘড়িতে রাত 8 কাছাকাছি, ঘরে উনি একাই ছিলেন। দরজা জানালা বন্ধ করে উনি রান্না করতে গেলেন, হঠাৎ রান্নাঘরের দরজায় ঠক 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 শব্দ। একটা বৃদ্ধা মহিলা কাপো কাপো গলায় বলছে, হে শিউলি, দরজা খোল। উনি প্রথমে চিন্তা করলেন, এত রাতে কে আসলো রে। ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করলেন, আরে এ তো বুড়িমার কণ্ঠ, উনি তো 4 আগেই মারা গেছেন। ওনার শরীরে তখন ঘাম আসা শুরু হয়েছে, এটা কিভাবে সম্ভব। মনের ভুল ভেবে আবার রান্নায় মন দিলেন। এরপর দরজার বাইরে আবার ঠক 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 শব্দ। শুধু দরজার বাইরে না, একই সাথে রান্নাঘরে যে জানালা রয়েছে ওই জানালাতেও শব্দ হচ্ছে, একই সাথে দরজা এবং জানালায়। এরপর হলো কি, একই সাথে উপরে যে টিন রয়েছে টিনেও শব্দ হচ্ছে, দরজায় হচ্ছে, জানালা হচ্ছে, টিনেও হচ্ছে। মনে হচ্ছে এখনই পুরো রান্নাঘরটা ভেঙে ফেলবে। উনি তো ভয় চিৎকার করে উঠলেন। ওনার শব্দ শুনে পাড়া সবাই দৌড়ে দেখতে আসলো। সবাইকে যখন উনি এই ঘটনাটা বললেন, কেউ তো বিশ্বাস করে না, সবাই তাহলে ধুর মৃত মানুষ কেমনে ডাকতে পারে রে, কি সব উল্টাপাল্টা শুনছো, আর এটা শুনে চিৎকার চেঁচামেচি করতেছো। এটা বলে সবাই যে যার ঘরে চলে গেলেন। রাত 9 দিকে এই মিশু সাহা ভাইয়ের দাদা, তার ভাই পোড়া সবাই আসছে ঘরে। এরপর আর কোনো প্রকার শব্দ হয়নি, মানে ওনার স্বামী আর ওনার ছেলেরা আসার পর আর কি। এসব বলেই এই শিউলি মামি কাঁদো কাঁদো গলায় ফোনটা রেখে দিলেন। এরকম নাকি প্রতিদিন সন্ধ্যায় ওনার সাথে হয়, যখন উনি বাসায় একা থাকেন। এরপর যখন বাড়ির অন্য সদস্য চলে আসে তখন আর হয় না। শুরুর দিকে মিশু সাহা ভাই আর ওনার মা এই কথাগুলো বিশ্বাস করেন নাই। ওনার মা বলতেছেন, হয়তো বুড়িমাকে তোর মামি বেশি ভালোবাসতেন, তো তাই তার কণ্ঠটা কানে লাগতেছে এখনো, তার কথা চিন্তা করে, হ্যালুসিনেশন হচ্ছে। এর 2 পর মামার বাড়িতে একটা মন্দিরে উৎসব ছিল, সে উপলক্ষে মিশু সাহা ভাই ওনার মা মামার বাড়িতে বেড়াতে গেলেন। মন্দির থেকে ঘুরে এসে সন্ধ্যায় শিউলি মামিদের ঘরে বেড়াতে গেলেন। মামিকে ডাকাতে মামি ভয়ে ভয়ে দরজা খুলে দিল, কেননা সে চিন্তা করছে আবার কে এলো, ভূত পেত নাকি। দরজা খুলে দেওয়ার পর ওনারা ঘরে প্রবেশ করলেন। শিউলি মামি আর মিশু সাহা ভাইয়ের মা রান্নাঘরে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মিশু সাহা ভাইকে শিউলি মামি বলছেন, এই সামনের রুমে একটা বসার মোড় আছে, তো যা ওটা নিয়ে আয় তোর মায়ের জন্য। তো মিশু সাহা ভাই তার মামির কথা মতো মোড়া আনতে গেলেন। মামিদের ঘরটা ছিল অনেক বড়, রান্নাঘর থেকে সামনের রুমে যেতে 3 রুম অতিক্রম করতে হয়। উনি যখন বসার জন্য মোড়া আনতে সামনের রুমে গিয়েছেন, তখন হঠাৎ শোনেন জানালায় ঠক 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 শব্দ হচ্ছে। শব্দটা জানালা থেকে দরজা একসাথে পুরো ঘরের দেয়ালে ছড়িয়ে পড়েছে। উনি তো চিৎকার দিয়ে কান্না করতে করতে রান্নাঘরেই দৌড়ে পালান। রান্নাঘরে গিয়ে দেখেন সেখানেও একই অবস্থা, কেউ একজন খুব শক্তি প্রয়োগ করে দরজা জানালা ঘরের চালের টিনে ধাক্কা দিচ্ছে আর শিউলি শিউলি বলে ডাকছে। মিশু সাহা ভাই ওনার মা এসব দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। শিউলি মামির কথা যে সত্যি এটা বোঝার আর ওনাদের বাকি রইল না। এরকম 10 মিনিটের মতো শব্দ হওয়ার পর হঠাৎ করে চারদিক একদম ঠান্ডা হয়ে গেল, শুনশান নিরবতা, পরিবেশটা আগের মতো হয়ে গেল। কিন্তু রাত 1টা থেকে শুরু হলো আবার সমস্যা, দরজা জানালায় জোরে জোরে ধাক্কা। ওই দিন রাতে কেউ ভয়ে ঘুমাতেই পারেন নাই। পরের দিন সকালবেলা একজন পণ্ডিতকে ডেকে নিয়ে আসা হয়, ওনাকে সবকিছু খুলে বলা হয়। পণ্ডিতের ভাষ্য মতে হিন্দু ধর্মের শাস্ত্রে এরকম কিছু বিষয় রয়েছে যে কেউ মারা গেলে তার আত্মা ঘুরে বেড়ায়, আর শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়, তারপর কিছু জিনিস খাবার রাখতে হয়, তখন নাকি একটা আত্মা এসে সেই খাবারগুলো খেয়ে চলে যায়, এরপর কোনো সমস্যা হয় না, 15 দিনের মাথায় এটা করতে হয় আর কি, এমনটাই বলে গেলেন তার ধর্মের রীতি অনুযায়ী, যে তারা এটাই বিশ্বাস করেন। যেরকম প্রতিদিনই শিউলি মামিকে ডাকতেন আর জড় জানালে ধাক্কা দিতেন, এরকম আর কয়দিন চলতে পারে? এরকম করতে করতে প্রায় 15 দিন পার হয়ে যায়। 15 দিন পর দিনের বেলা বুড়িমার শ্রাদ্ধের সব অনুষ্ঠান শেষ হল। রাতের বেলা বুড়িমার শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওনার পছন্দের সব খাবার রান্না করা হলো, এছাড়া বাজার থেকে হরেক রকমের মিষ্টিও আনা হলো। রাত 10টার দিকে সবাই মিলে বুড়িমার উদ্দেশ্যে রান্না করা খাবারগুলো নিয়ে বুড়িমার শ্মশানের দিকে যাত্রা শুরু করলেন। কয়েকজনের হাতে বাঁশের বানানো মশাল ছিল, মশালের আলোতে হেঁটে হেঁটে ওনারা সবাই শ্মশানের কাছে গিয়ে পৌঁছলেন। যথারীতি সব খাবারগুলো শ্মশানের পাশে একটি স্থানে সাজিয়ে রাখা হলো, 2টি মশাল খাবারের পাশে জ্বালিয়ে রাখা হলো। সবাই যার যার মতো হাত মুখ ধুয়ে এবার বাসায় চলে যাচ্ছে। এবার এই মিশু সাহা ভাই আর ওনার এক মাসতুতো ভাই, মানে খালাতো ভাইকে উনি বললেন, বা এই দুইজন মিলে চিন্তা করলেন যে আমরা আজকে দেখব রে বুড়িমা কিভাবে পাকি হয়ে খাবার খেতে আসে, এখনকার যুগে এটা হয় নাকি, বা আসলে ব্যাপারটা কি দেখি তো। এটা বলাতে দেখা গেল যে সেই ভাইও রাজি। শ্মশানটা ছিল ওনার মামার বাড়ির পেছনের একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পারে, খুব তো বেশি দূরে না। তো উনি আর ওনার সেই ভাই পুকুর পারে একটা গাছের নিচে আড়ালে দাঁড়িয়ে রইলেন, কখন বুড়িমা খেতে আসবে সেটা দেখার অপেক্ষায়। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখেন শ্মশানের পাশের পাশার থেকে কুকুর টাইপের কিছু একটা, এটা কি কুকুর শেয়াল না অন্য কিছু, এটা দূর থেকে ওভাবে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে কুকুর টাইপের কিছু একটা, এটা বের হয়ে শ্মশানের দিকে যাচ্ছে। তখন মশালগুলি নিভু নিভু অবস্থায় চলে এসেছে প্রায়। মশালের হালকা আলোতে ওনারা দেখলেন ভয়ঙ্কর একটা ব্যাপার, কুকুর টাইপের ওই প্রাণীটি শ্মশানের পাশে রাখা খাবার থেকে কিছুটা দূরে গিয়ে বসল। প্রাণীটা এদিক ওদিক তাকালো কয়েকবার, হঠাৎ দেখলেন প্রাণীটা তার সামনের দুটো পা প্রসারিত করে শ্মশানে রাখা খাবারের দিকে এগিয়ে নিচ্ছে। এটা দেখে ওনারা খুব ভয় পেয়েছিলেন, কারণ মনে হচ্ছে মানুষ দুই হাত দিয়ে কোনো কিছু যেভাবে ধরে ওইভাবে ধরল। তখন শ্মশানের মশালগুলি প্রায় নিভে গেছে, চাঁদনি আলো ছিল, আর হালকা নিভু নিভু আলোয় যতটুকু ওনারা দেখতে পাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল ওই প্রাণীটা তার সামনের দুটো হাত লম্বা করে দিয়ে ওই এক একটা খাবারের প্লেট বা যে ঝুড়ি যেটা ছিল ওটা ধরছে, আর নিমিষের মধ্যেই সেই খাবারগুলো খেয়ে ফেলছে। প্রায় 5 মিনিট ধরে সবগুলো খেল, এরপর আবার যেভাবে এসেছিল সেভাবেই ওই শ্মশানের পাশের বাঁশঝাড়ের ভিতরে চলে গেল। এই কথা ওই সময় ওনারা কাউকে বলেন নাই, শুনলে বকা দিবে যে তোরা ওখানে বসেছিলি কেন। পরের দিন কৌতূহলবশত উনি আর ওনার সেই ভাই শ্মশানে গেলেন, যে আসলে কি ওনারা যেটা দেখেছেন ঠিক দেখেছেন। গিয়ে দেখলেন ওখানে কোনো খাবারই অবশিষ্ট ছিল না, প্রায় 50 রকমের খাবার দেওয়া হয়েছিল। এতটুকু একটা ছোট প্রাণীর পক্ষে এত অল্প সময়ে খাবারগুলি খাওয়া কিভাবে সম্ভব? তবে এরপর থেকে নাকি আর কোনো সমস্যা হয়নি, এটাই ছিল ওনার দেখা একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু হয় না এটা বলবো না, এক একটা ধর্মের বিশ্বাস এক এক রকম। তবে অনেক সময় দেখা যায় যে কিছু দুষ্টু জিনেরা এভাবে এসে আতঙ্ক সৃষ্টি করে, এরা যখন ভোগ পায় তখন চলে যায়, মূলত এই ভোগের জন্যই এই কাজগুলো করে থাকে। তবে এই হিন্দু ধর্মের এই বিশ্বাসটা রয়েছে যে মৃত্যুর পরে 15 দিনের মাথায় শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে, তার পছন্দের খাবারগুলো এভাবে দিয়ে আসতে হবে, এরপর সে পাখি হয়ে বা অন্য কোনো প্রাণী হয়ে সেই খাবারগুলো খেয়ে একদম চলে যায়, আর কখনোই ফেরত আসে না, তার আত্মাও মুক্তি পেয়ে যায়, এটা তাদের ধর্মের বিশ্বাস। তবে এই বিষয়টা মিশু সাহা ভাই একদম প্রত্যক্ষ করেছিলেন, যে উনি এটা একদম দুটো পার্টি দেখেছিলেন। প্রথমত শিউলি শিউলি বলে তার শিউলি মামিকে ডাকছিল তার বুড়িমার কণ্ঠে, আর দ্বিতীয়ত সেই রহস্যময় প্রাণীটা বাসের ঝাড় থেকে বের হয়ে মানুষের মতো দুই হাত সামনে এগিয়ে দিয়ে সেই খাবারগুলো খেয়ে নিয়ে আবার চলে গিয়েছিল। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি লিমিটেড শ্রদ্ধা ভাই মিশু সাহাকে। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 177তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদী হাসান। ওনার বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। উনি বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি স্বনামধন্য ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। উনি জানিয়েছেন যে উনি যখন জেনেছেন আফতান্দ হরওয়াল নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমি ঘটনা শেয়ার করছি, তখন উনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং রানিং ঘটনা শোনার পাশাপাশি একদম শুরু থেকে ঘটনাগুলো শোনা শুরু করেন। এভাবে আস্তে আস্তে সব ঘটনা শেষ করে এখন রানিং এপিসোডগুলো শোনা শুরু করেছেন। উনি ঘটনা শুরু করার আগে কয়েকটি কথা জানিয়েছেন ওনার নিজের সম্পর্কে, যে ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছেন। মাত্র 5 বছর বয়সে উনি ওনার মাকে হারিয়েছেন, নিজে লেখাপড়ার খরচ গুছিয়েছেন, লেখাপড়া করেছেন। গাজীপুরে ওনার মেজখালার সান্নিধ্যে এসে ওষুধ কোম্পানিতে চাকরির পাশাপাশি আবার লেখাপড়াও করেছেন। লেখাপড়ার শেষের দিকে এসে আল্লাহর ইচ্ছায় উনি বিয়ে করেছেন। বিয়ে করার পর তার ওয়াইফকে নিয়ে আসার জন্য একটা ভালো ফ্যামিলি বাসা খুঁজতে থাকেন। অল্প কিছুদিন খোঁজার পর পেয়েও গেলেন। মাসের 1 তারিখে রুমে উনি একাই উঠেছেন, সবকিছু তো গোজগাছ করতে হবে, নতুন বাসা, সবকিছু অল্প কিছুদিনের মধ্যে গোজগাছ করে নিলেন যাতে করে ওনার ওয়াইফকে নিয়ে আসার পর ওনার ওয়াইফ কোনো সমস্যা ফেস না করে। রুমের বর্ণনাটা উনি দিয়েছেন, এই রুমে বসেই আমাদেরকে কিন্তু ঘটনা লিখে পাঠিয়েছেন। রুমটা হচ্ছে নিচের তলা, 2 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, উপরের তলায় মালিক থাকে আর নিচে 6টা রুম রয়েছে, এই 6টা রুম ভাড়া দেওয়া রয়েছে। আর এই 6টা রুমের মধ্যে সামনের দিকের যেই রুমটা, এই রুমটা উনি নিয়েছেন। উনি যেদিন রুমে উঠেছেন উনি দেখেন রুমে একটা সুন্দর খাট রয়েছে। ব্যাচেলর জীবনে উনি খাট কেনেন নাই, উনি একটা পাটির উপরে বিছানা পেতে থাকতেন, ওইটাতেই উনি ঘুমের রাজ্যে হারিয়ে যেতেন। আর ছোটবেলা থেকে এইভাবেই উনার ঘুমানোর অভ্যাস ছিল। যাই হোক, খাটটা পেয়ে উনি বেজাই খুশি। আর ওনার বাড়িওয়ালা বললেন, যতদিন আমার না লাগে তুমি এটা ব্যবহার করো। তো উনি তো মনে মনে মুচকি হাসলেন যে নতুন বউ আনবেন, খাটটা পেয়ে ভালোই হলো, তার তো এবার ফ্লোরিং করার অভ্যাস নাও থাকতে পারে, যদি সমস্যা হয় তখন আর একটা খাট কিনতে হবে, তখন আর একটা খাট কিনতে গেলেও তো আরো টাকা পয়সা খরচ হবে, ঝামেলা তো, এমনি ফ্রিতে ব্যবহার করার জন্য একটা পাওয়া যাচ্ছে, মন্দ কি। উনি 1 মাস ওই বাসায় থাকলেন। টুকিটাকি আরো যে সমস্ত জিনিসগুলো কেনার দরকার ছিল ওনার ওয়াইফের সাথে ফোনে পরামর্শ করে সেই জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়েছেন। এরপর 1 মাস পর ছুটি নিয়ে বাড়িতে গেলেন ওনার ওয়াইফকে আনার উদ্দেশ্যে, নিয়েও আসলেন। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, আল্লাহর রহমতে আসার পথে কোনো সমস্যা ফেস করেননি। কয়েকটা দিন ভালোই গেল, হঠাৎ করে সকালবেলা ওনার ওয়াইফের পেটে প্রচন্ড ব্যথা, এত ব্যথা যে উনি ছটফট করছে, মনে হচ্ছে এখনই উনি জ্ঞান হারিয়ে ফেলবেন, কিছুই খেতে পারছেন না। ওইভাবে দিন চলে গেল, রাত নামলো, তীব্র ব্যথা, ব্যথা কমার কোনো নামগন্ধই নাই। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসা হলো, ওষুধ খাওয়ানো হলো, লাভ হলো না। আবার ওষুধ পাল্টিয়ে আনা হলো, সেটা খাওয়ানো হলো, কোনো লাভ হলো না। বাসার মালিকের পরামর্শ আর ওনার শাশুড়ির সাথে পরামর্শ করে কোনো রকম একটা ঝাড়ফুঁক করানো হলো, একটু লবণ পরে দেওয়া হলো, এটা খাওয়াতে বলা হলো। এটা খাওয়ানোর পর কিছু সময় মনে হলো একটু কমে গেছে, এরপর আবার একই সমস্যা। ওই খাটে শুয়ে আছেন, খাটেই গোড়াগড়ি করছেন, ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু পেট ব্যথা কমে না। এদিকে মেহেদী হাসান ভাই যে কি করবেন উনি বুঝতে পারছেন না। এদিকে ওনার ওয়াইফ ছটফট করছেন যন্ত্রণায়, আর এই কারণে উনিও ঘুমাতে পারছেন না, সারা রাত ওভাবেই কেটে যায়, দুজনের কারোরই ঘুম নাই। মাঝে মাঝে মেহেদী হাসান ভাই একটু গরম পানি করে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, একটু পেটে সেক দিচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভোরের দিকে ওনার ওয়াইফের একটু ঘুম আসে, ওনারও চোখ লেগে আসে। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, তবে সেটা অল্প সময়ই হবে। সকালে আবার একই অবস্থা, খুবই অল্প সময় ঘুমিয়েছেন। তখন মেহেদি হাসান ভাই সিদ্ধান্ত নিলেন দ্রুত বাড়িতে নিয়ে যাবেন। তখন সকাল 7টায় টিকিট কাউন্টারে ফোন করে দুটার টিকিট ওনারা বুকিং দিলেন। এদিকে ব্যথা কমার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাত 8টা নাগাদ গাড়ি ছাড়লো, সকাল 8টা নাগাদ গাড়ি ছাড়লো। গাজীপুর থেকে যশোরে পৌঁছাতে কিন্তু 7 ঘন্টা প্লাস লাগে। সারা রাস্তা ওনার ওয়াইফ পেটে হাত দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে গেছেন যে কি যে কষ্ট পেয়েছেন। গাড়িতে যখন ঝাঁকি লাগে ওনার ব্যথা বাড়তে থাকে। এদিকে মেহেদি হাসান ভাইও অনেক ক্লান্ত হয়ে গেছেন, কেন এমনটা হলো কিছুতেই বুঝতে পারছেন না। সন্ধ্যার একটু আগে উনি ওনার শ্বশুর বাড়িতে পৌঁছান। এদিকে হয় কি, পরের দিন সকালবেলায় তো ওনাকে অফিস করতে হবে। ভোরবেলা উঠে উনি ঢাকার গাড়ি মানে ধরেছেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে বাড়িতে নিয়ে আসার পর একজন হুজুরকে দেখানো হয়। হুজুরের কাছ থেকে যখন পানি পড়া খাওয়ানো হয়, অদ্ভুত ব্যাপার, ওনার ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। কড়া ওষুধেও ব্যথা কমেনি, অথচ হুজুরের দেয়া পানি পড়ায় আস্তে আস্তে ব্যথা কমতে থাকে। তো হুজুর জানালেন যে কোন একটা কারণে নাকি উনি ভয় পেয়েছিলেন, আর ভয় যেদিন পেয়েছেন তার পরের দিন সন্ধ্যা থেকেই এই ব্যথা শুরু হয়েছে। এরকম কয়েকটা বিষয় বলেন, তবে সেই বিষয়গুলো আসলে মেহেদি হাসান ভাই মিলাতে পারেন না যে এটার সাথে এটার সম্পর্ক কি, এটাই মানে এটা সেটা আর কি। ওখানে বেশ কয়েকদিন ওয়াইফকে রাখলেন, বেশ কয়েকদিন বলতে প্রায় 2 মাস। এই 2 মাসে কিন্তু ওনার ওয়াইফের কোনো পেটে ব্যথাও হয় নাই, কোনো সমস্যাও হয় নাই, ভালোই চলছিল। এরপর আবার ওই বাসায় নিয়ে আসছেন। ওই বাসায় নিয়ে আসার পরে আবার সমস্যা শুরু হয়ে যায়। ওষুধ কোম্পানিতে যে চাকরি করেন তাদের নাকি সপ্তাহে 2টা রাত নাইট ডিউটি করতে হয়, এটা বাধ্যতামূলক। তো উনি নাইট ডিউটি করে বাসায় এসেছেন, তখন সকাল 5:45 মতো বাজে। এসে হালকা নাস্তা করে ঘুমিয়েছেন সকাল 8টার দিকে, মানে অল্প সময় ঘুমিয়েছেন, সারা রাত ডিউটি করছেন, ঘুম গভীর হওয়ার কথা কিন্তু না। ওনার ঘুম সকাল 8টার দিকে ভেঙে যায়। উনি দেখেন যে ওনার ওয়াইফ বিছানার একবার এপাশ হয় একবার ওপাশ হয়, মানে ছটফট করছে। কি হয়েছে, ওনার ওয়াইফ বলছেন তার পায়ে মারাত্মক ব্যথা, খুব ব্যথা। সারা রাত ডিউটি করে এসেছেন, ঘুম ভেঙে গেছে, এখন কি করবেন, ঘুমে ওনার চোখ ভেঙে আসছে। তারপর উনি উঠে ওই সময় উনি ওষুধ কিনতে গেলেন। সকালবেলা তো তখনও সব ওষুধের দোকান খোলে নাই, যেগুলো খোলা ছিল সেখান থেকে ব্যথার ওষুধ নিয়ে আসা হলো, সেগুলো খাওয়ানো হলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি নাই। ওষুধ পরিবর্তনও করানো হলো, যেহেতু ওষুধ কোম্পানিতে চাকরি করে অনেক ভালো ভালো ডাক্তারের সাথে তার পরিচয় ছিল, তাদেরকে ফোন দিয়ে এই সমস্যা বললে তারা বেশ কিছু ভালো ওষুধ সাজেস্ট করেন, সেই ওষুধ খাওয়ানো হলো, কিন্তু কোনো লাভ হলো না। সারাদিন কেটে গেল, সন্ধ্যা হলো, কিন্তু না, কিছুই হলো না। যখন দেখলেন যে এই অবস্থা, চিন্তা করলেন যে বাড়িতে নিয়ে গেলেই তো তার ওয়াইফ ভালো হয়ে যায়। এই জন্য ওই সন্ধ্যার পরপরই যশোরের উদ্দেশ্যে রওনা হলেন তার ওয়াইফকে নিয়ে। সারাটা পথ ভালো করে হাঁটতে তো দূরের কথা, হেঁটে তো বাস কাউন্টার পর্যন্ত কিছুটা গিয়েছেন, একটা অংশ তো রিক্সায় গিয়েছেন, আবার বাসে বসে থাকার জন্য তো পায়ের উপরও তো ভর দিতে হয়, পায়ের উপর ভরও দিতে পারছেন না, খুব কষ্ট পেয়েছেন, পাটা একদম ফুলে গেছে। সারা রাত অনেক কষ্ট করে সকালবেলা বাসায় পৌঁছালেন। এরপর আবার সেই হুজুরের কাছ থেকে পানি পড়া খাওয়ানো হলো, আল্লাহর রহমতে একদম ম্যাজিকের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সমস্যাটা আসলে কি, হুজুর তেমন কিছু বললেন না। হুজুর বললেন যে আচ্ছা, আপনার যেখানে ঘুমান ওখানে কিন্তু কোনো খাট আছে নাকি? তখন উনি বললেন হ্যাঁ, একটা খাট তো আছে, বাড়ির মালিক এই খাটটা আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, তো ওখানেই তো আমরা ঘুমাই। হুজুর বললেন যে অনতিবিলম্বে ওই খাট ঘর থেকে বাইরে বের করেন, ওই খাটটা সরান, আর কিছু বলেন নাই। মেহেদি হাসান ভাই আবার ওই বাসায় ফেরত এসে, মানে গাজীপুরে ফেরত এসে, মালিককে বলে ওই খাটটা রুম থেকে বের করে মালিককে বুঝিয়ে দেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। আসলে এই খাটে ঘুমানোর পরপরই এই মেহেদি হাসান ভাইয়ের কোনো সমস্যা হয় না, কিন্তু ওনার ওয়াইফের সমস্যা হয়। তীব্র পেটে ব্যথা আর তারপরে তো পায়ে ব্যথা, এই খাটে কি এক রহস্য ছিল যে বিষয়টা ওই হুজুরও খোলাসা করেন নাই। এই খাট সরিয়ে ফেলার পর থেকে পদ্মাবতী ওই বাসাতেই আছেন, খুব ভালো আছেন, কোনো সমস্যা নেই। আসলে ব্যাপারটা কি ছিল, ওই খাটের রহস্যটা আজও অজানা রয়েছে, যেটা ওনারা এখনো জানতে পারেন নাই। ঘটনা খুব বেশি দিন আগের না, তবে এই বিষয় নিয়ে বাড়িওয়ালাকে আসলে ওভাবে প্রশ্নও করেন নাই। এইখানে যে বিষয়টা হয়, এই ধরনের একটা বিষয়ের সাথে আমিও কিছুটা পরিচিত। কেননা একটা খাট ছিল, ওই খাটে নাকি রাতে ঘুম হতো না। আমিও ওই খাটে ঘুমিয়েছি, অদ্ভুত ব্যাপার, সারাটা রাত ঘুম হয় না, ফজর আজানের পর একটু ঘুম হয়, ওইটুকু ঘুমের মধ্যে আবার কয়েকবার ঘুম ভেঙে যায়। ওই খাটটায় কেউই নাকি ঘুমাতে পারতো না, একই রকম সমস্যা হতো। কোন জিনে ধরা রুগী যে ওখানে ঘুমাতো বিষয় এরকম না, কেন জানি হঠাৎ করে সমস্যাটা সৃষ্টি হয়েছিল। যাদের গভীর ঘুম, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, তারাও সারা রাত ঘুমাতে পারত না। তবে একটা রহস্য উদ্ঘাটন করেছিলাম, সেটা হচ্ছে যে ওই খাটের যিনি মালিক উনি নাকি একটা তদবির নিয়ে এসেছিলেন। তো যার কাছ থেকে তদবির নিয়ে আসছিলেন তিনি নাকি বলেছিলেন যে এই চারটা লেখা তাবিজ খাটের চারটা পায়ের নিচে দিয়ে রাখতে হবে, তো উনি দিয়ে রেখেছিলেন। এরপর থেকে নাকি এই সমস্যা সৃষ্টি হয়েছে, এরপরে কিন্তু ওই কাগজ সরিয়ে ফেলা হয়েছে, তারপরে ওই সমস্যা যায় নাই। সেই খাটটা পরবর্তীতে ব্যবহারের অযোগ্য হয়ে যায়, সেটাকে ভেঙে চুলার খড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। ওই খাটে আমি নিজেও ঘুমিয়েছিলাম, ঘুম হতো না। দেখুন এই তাবিজগুলো কত ভয়ঙ্কর হয়ে থাকে, এর সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক থাকে। ওখানে রাখা হয়েছে শুধু, তাতেই ওই খাটে আর ঘুম হয় না কারো। এটা কিন্তু আমার নিজেরই দেখা এবং নিজের উপলব্ধি করাও। মনে হয় ওই খাটে এমন কিছু হলেও হতে পারে, তবে সেটা যেহেতু নিশ্চিত না যে আসলে ওই খাটে কি হয়েছে, এটা বাড়িওয়ালা বলতে পারবেন। ওই খাটটা ওখানে রেখে দিয়েছিলেন, ওনাকে ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছিলেন, আসলে ব্যাপারটা কি ছিল, এটা হয়তো বাড়িওয়ালা কিছুটা হলেও বলতে পারবেন। কিছুটা না, অনেক ব্যাপার তার জানা, কিন্তু সেই জিনিসগুলো আসলে সবসময় জিজ্ঞেস করাটা শোভনীয় হয় না। এই জন্য হয়তো বা মেহেদী হাসান ভাই উনি এই বিষয়টা জানার চেষ্টা করেন নাই। তবে খাটের একটা সমস্যা তো অবশ্যই রয়েছে, তা নাহলে হুজুর কেন এটাকে বাইরে বের করতে বলবেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 177তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। উনি এর আগে যে ঘটনাগুলো পাঠিয়েছেন আমাদের থার্সডে নাইটের 95তম এপিসোডে, তারপর 126, 132, 135 সহ আরো বেশ কিছু এপিসোডে ওনার ঘটনা আমরা প্রচার করেছি। উনি এর আগে একজনের কাছ থেকে সংগ্রহ করা বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, মালয়েশিয়া প্রবাসী সাদিকুল ইসলাম ভাই। তো তার কাছে শুনে উনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আর এই যে ঘটনাটি এখন শেয়ার করব, এই ঘটনাটিও ওই সাদিক ভাইয়ের কাছ থেকেই শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো সাদিক ভাই আবার শুনেছেন আরেকজনের কাছ থেকে, তার নাম উনি আমাদেরকে জানিয়েছেন, তবে সঙ্গত কারণে তার নামটি প্রকাশ হোক এটা উনি চাচ্ছেন না। ধরে নেই তার নাম তাহের। এই তাহের ভাইয়ের বাড়ি মাগুরা জেলার কোন একটা জায়গায়। ঘটনাটি ওনার সাথে 2012 কি 2013 সালের দিকে ঘটেছিল। পারিবারিকভাবে আগে থেকে ওনারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন, উনিও এই কাপড়ের ব্যবসাই করছেন। তো শাড়ি কাপড় বা অন্যান্য কাপড় মাগুরা থেকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উনি বিক্রি করতেন। যখন বের হতেন এক সপ্তাহ বা 15 দিন পর উনি বাড়িতে ফেরত আসতেন, মাঝে মাঝে আগেও আসতেন, এটা নির্ভর করে ব্যবসা কেমন চলছে, কেমন ব্যস্ততা তার উপরে। একদিন তাহের ভাই কাপড় বিক্রি করে বাড়ি আসতে আসতে অনেক রাত করে ফেলেন। উনি গাড়ি থেকে নামেন, তারপর এলাকার একটি বাজারে গিয়েছেন। অনেক রাত হওয়ার কারণে বাজারে কোনো লোকজন নেই। গ্রামের বাজার এত রাতে কেউ না থাকাটাই স্বাভাবিক, কি করবেন ভেবে পাচ্ছেন না। গাড়িও নাই, রিক্সাও নাই, এখন করণীয় কি? ওই সময়ে বাজারের একজন পাহারাদারের সাথে তার দেখা হয়। এই পাহারাদার আবার তার বাড়ির কাছেরই একজন মানুষ। পাহারাদারকে উনি ছোটবেলা থেকেই চেনেন। তো পাহারাদার সাথে যখন দেখা হয়, তখন পাহারাদার তাহের ভাইকে বলেন যে, এই এত রাত করছো কেন, যাও যাও যাও, দেরি করো না, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। আরে বাড়ি যাবে কিভাবে, গাড়ি তো নাই। এখন এই সমস্ত বিষয়ে কোনো কিছু না বলে বলছেন, তাড়াতাড়ি বাড়ি যাও বাড়ি যাও, মানে বাড়িতে পাঠানোর জন্য তার ব্যতিব্যস্ততা দেখে তাহের ভাই নিজেই অবাক। কই বলবেন যে একটু বসো, একটু কথা বলি, দেখি কোনো গাড়িটাই আসে কিনা বা কোনো লোকজন আসে কিনা, তার সাথে তোমাকে ধরাই দেই, যাও। বাজার থেকে তার বাড়ির দূরত্ব পায়ে হাঁটা 10 মিনিটের মতো পথ। তারপরও তাহের ভাই ভয় পাচ্ছিলেন, অনেক রাত হয়ে গেছে, একা একা। পাহাড়ের বলছেন, যারা ধূর তোমরা ইয়াং মানুষ, এত ভয় পেলে চলে নাকি, যাও যাও বাড়ি যাও, কিচ্ছু হবে না। তো তাহের ভাই এই আচরণগুলো স্বাভাবিকভাবে নিয়েছেন, ওরকম কিছু মনে করেন নাই, কারণ পাহারাদার মানুষ, ওনার তো ঘুরে ঘুরে ডিউটি করতে হবে। তাহের ভাইয়ের সাথে যদি গল্প গুজব করেন, ওই সাইডে অন্য জায়গায় যদি চোর এসে চুরি করা শুরু করে, তাহলে এই জবাবদিহিতা তো ওই পাহারাদারকেই করতে হবে। এই জন্য হতে পারে যে ওই পাহারাদার একটু তাড়াহুড়াই করেছিলেন। তো তাহের ভাই রওনা দিয়েছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন। উনি যখন হাঁটা দিয়েছেন, ওনার বাড়িতে যাবার পথে বেশ ঝোপঝাড় পড়ে, বড় বড় দুটো পুকুরও পড়ে। উনি বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় তার পেছনে কারো আসার শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন একটা বিড়াল, বিড়ালটি তার পেছনে পেছনে হেঁটে আসছে। বিড়াল সাধারণত হাঁটলে শব্দ হয় না, তবে ওই বিড়ালটি শুকনো কোনো কিছুর উপরে পা দিয়ে আসছিল, ওইটাই কিছু খসখস শব্দ হচ্ছিল। বিড়াল যে হেঁটে আসছে, অন্ধকারে তার চোখগুলো জলজল করছিল। সাধারণত অন্ধকারে চোখ জলজল করার কথা না, যদি না চোখের উপর সামান্য আলো না পড়ে, কিন্তু ওটা এমনি জলজল করছিল। একটু পরে আবার খেয়াল করেন, আরে এটা তো বিড়াল না, মাত্রই না বিড়াল দেখলাম, এখন তো দেখতেছি এটা একটা কুকুর। এবার তাহের ভাইয়ের মনে একটু সন্দেহ লাগে যে আসলে কি এটা স্বাভাবিক কিছু হচ্ছে। উনি যদিও বা সিগারেট খুব একটা খেতেন না, কিন্তু তার সাথে সিগারেটের একটা প্যাকেট আর একটা লাইটার সবসময় থাকত। ওই সময় দ্রুত উনি সিগারেটটি ধরিয়ে ফেলেন, টানছেন। চোখের পলকে ওই কুকুরটি মনে হলো একটা সাদা সুন্দর ঘোড়াতে পরিণত হলো। এবার তো তাহের ভাই মারাত্মক ভয় পেয়েছেন, আল্লাহর নাম নিয়ে দিয়েছেন এক দৌড়। ওনার পিছন পিছন ওই ঘোড়াটাও টকবক টকবক করে দৌড়াচ্ছে, ঘোড়ার খুরের আওয়াজও হচ্ছে টকবক টকবক করে। তাহের ভাই খেয়াল করলেন যে ওনার বাড়ির যতটুকু পথ, এই পথ উনি দৌড়াচ্ছেন, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, এতক্ষণ তো বাড়িতে চলে আসার কথা। উনি যা যা দোয়া দরুদ পারেন পড়ছেন, বাড়ির কাছেও চলে আসেন। বাড়ির ভিতরে যখন ঢুকে যান, তখন নাকি পেছন থেকে ওই অবয়বটি বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আমি আছি, দেখি কয়দিন তুই বেঁচে থাকতে পারিস, তো এরকমটা বলে। এরপর তাহের ভাই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির সবাই তো জেগে যায়, তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। পরের দিন ওঝা কবিরাজ আসে, তাকে ঝাড়ফুঁক করে, তার জ্ঞান ফেরে, সবকিছু খুলে বলেছিলেন আর কি। তাহের ভাইয়ের দাদা, উনি নাকি জীবিত অবস্থায় ওই বাড়িটা আগে থেকে বন্ধ করে রেখেছেন। তাহের ভাই তো ওই যাত্রায় বেঁচে গেলেন, তবে ওনার টানা 3 দিন বেশ জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিলেন। সুস্থ হওয়ার পর উনি বাজারে গিয়েছেন কোন একটা দরকারে, যাওয়ার পর ওই পাহারাদার সাথে তার দেখা হয়। ওই পাহারাদারকে বলেন যে, কাকা, ওই রাত্রে আপনি আমাকে ঠেলে পাঠালেন, মনে হচ্ছে যে আমি আপনার ঘাড়ের উপর বোঝা হয়ে গেছি, আমাকে এই যে ঠেলে পাঠালেন, জানেন আমি কি বিপদে পড়ছিলাম। পাহারাদার এই কথা শুনে বলে যে, হেরে বাপু, আমি রাত বিরেতে তোমাকে ঠেলে পাঠাবো, মানে তুমি কি বলতেছো, আমি তো অনেকদিন ধরে এই পাহারাদারের চাকরি ছেড়ে দিছি, আমি তো এদিকে আসিই না, আমি তো বাড়িতে থাকি, কৃষিকাজ করতেছি এখন, আর রাতের বেলা আমি তোমার সাথে দেখা করব, কথা বলবো, এখানে আবার পাহারা দেবো, এটা তো সম্ভবই না। একথা শোনার পর তাহের ভাই বেশ অবাক হন। চিন্তা করেন তাহলে রাতের বেলা যাতে দেখা হলো উনিকে, এই জন্যই কি এত তাড়াহুড়া করে ঠেলে তাকে পাঠিয়ে দিচ্ছিল। তো ওই ঘটনার পর বেশ অনেকদিনই কেটে যায়, ব্যবসা চলছে। এরপর থেকে তাহের ভাই রাত না করে দিনে দিনে বাড়িতে ফেরত আসার চেষ্টা করেন। যদি বেশি রাত হয়েই যায় তাহলে ওই রাতটা অন্য কোথাও কাটিয়ে তারপরে বাসায় ফেরেন। তবে সব দিন তো একরকম হয় না, একদিন হয় কি তাড়াতাড়ি বাড়ি ফেরার নিয়েতেই বের হয়েছিলেন, তবে কিছুটা দেরি হয়েই যায়। উনি আর ওই রাতে অন্য কোথাও থাকার বন্দোবস্ত করতে পারেন নাই। তো ওই যে বাজার, যে বাজারে প্রথম রাত্রে এসে একটা ভয়ের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, ওই বাজারে আসতেই দেখেন একটা ভ্যান গাড়িতে গামছা মুখে পেঁচিয়ে একটা লোক ভ্যানের সিটের উপর বসে আছে, মানে ড্রাইভিং সিটে বসে আছে। তাহের ভাইকে দেখে বলেন, আরে তাহের ভাই না, চলেন চলেন ওঠেন, আপনি আমার লাস্ট কাস্টমার, উঠে পড়েন। তার কণ্ঠস্বর শুনে পরিচিত বলে মনে না হলেও তাহের ভাই চিন্তা করলেন তার এলাকারই কেউ হবে, তাকে চেনে, আর যেহেতু উনি কাপড়ের ব্যবসা করে অনেকেই তাকে চেনে। তাহের ভাই আর কথাবার্তা না বাড়িয়ে ভ্যানের সামনের দিকটাতে উঠে পড়লেন। উঠে পড়ে বললেন, যাই তোমার ভাড়া কত দিতে হবে? তো ভ্যানওয়ালা এত কম ভাড়া বললো যে তাহের ভাই আর কিছু না ভেবেই উঠে পড়েন। খুশিও হয়েছেন যে এত রাত্রে তো গাড়ি থাকার কথা না, পেয়ে গেলাম, ভালোই হলো। তো গাড়িতে বসতেই এই ভ্যান চালক খুব আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে, মনে হচ্ছে এমন ভাবে ভ্যান চালাচ্ছে এর থেকে কচ্ছপের পিঠে উঠলেই ভালো হতো। রাত তো শেষ হবেই, তার এইটুকু পথ বাড়িতে যেতে হয়তো বা দুপুরও হয়ে যেতে পারে এমন মনে হচ্ছে তার কাছে, মানে এত আস্তে আস্তে চালাচ্ছে। তাহের ভাই ওই ভ্যান চালককে বললেন যে কি ব্যাপার ভাই, এত আস্তে আস্তে যাচ্ছ কেন, কোনো সমস্যা নাকি? নাকি ভ্যানের সমস্যা না তোমার সমস্যা, কোনো নাকি এইভাবে চালাচ্ছ কেন? ভ্যান চালক কিছু না বলি শুধু চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, কিন্তু চালানোর গতি একটুও বাড়ে না। তাহের ভাইয়ের ব্যাগে কিছু খাবার ছিল, মিষ্টি জাতীয় কিছু খাবার ছিল। তো ওই ভ্যান চালক একটু নাকি নাকি কণ্ঠে বলছে যে এসব খাবার কার জন্য আনছেন। তাহের ভাই খেয়াল করলেন যে হঠাৎ করে এ কথা বলার পরে কেমন যেন মাংস পচা গন্ধ তার নাকে আসে। এরপরে আবারও ওই ভ্যান চালক বলে ওঠে, বললেন না এই খাবারগুলো কার জন্য নিচ্ছেন? এইবারে তাহের ভাই বুঝতে পারেন যে আসলে কি ব্যাপারটা স্বাভাবিক, না ব্যাপারটা মনে হচ্ছে অস্বাভাবিক। এই যে ওনার বাড়ির আগে দুইটা পুকুর আছে, এই পুকুর পাড়ের কাছে যখন এসেছেন তখন হঠাৎ করে চোখ যায় একটা পুকুরের ভেতরের দিকে। ওই সময়ে চাঁদের আলো মোটামুটি ছিল, পুকুরের পানির উপরে চাঁদের আলো পড়েছিল, চাঁদের একটা প্রতিচ্ছবিও কিন্তু পুকুরের পানির উপর দেখা যাচ্ছিল। কিন্তু আরো একটা জিনিস দেখা যাচ্ছিল যেটা উনি আসলে দেখতে চান নাই, সেটা হচ্ছে মনে হচ্ছে পুকুরের মাঝখানে একটা লম্বা কালো ছায়া, যেটা শেপ অনেকটা মানুষের মতো। হঠাৎ করে এই ভ্যান চালক ভ্যান চালনা থামিয়ে দেয় আর খিক খিক করে হেসে ওঠে। এই হাসির শব্দ শুনে তাহের ভাই বলেন, কি ব্যাপার ভাই, থামালেন কেন আর হাসতেছেন কেন? তখন নাকি ওই লোকটা তার দিকে ঘুরে তাকায়, ঘুরে তাকানোর পর দেখতে পান যে ওই লোকটার হাত পা বডি মানুষের মতো হলেও তার মুখটা মানুষের মতো না, তার মুখটা একটা পুরোপুরি শুকরের মতো। এইটা দেখেই তো উনি বুঝতে পারছেন যে যা চিন্তা করছিলাম তাই এইবার আমি গেছি, বিশাল বড় এক বিপদে পড়ে গেছি। তাহের ভাই চোখ বন্ধ করে দোয়া দুরুদ যা জানেন উনি পড়ছেন। এরপর চোখ খুলে দেখেন ভ্যানটা ওখানেই আছে, ভ্যানের চালক ওখানে নাই, তবে ভ্যানের চালক হেঁটে হেঁটে ওই পুকুরের পানির উপর দিয়ে হাঁটছে, মানে হেঁটে হেঁটে নেমে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই যে ছায়া যেটা ওইটার দিকে চলে যাচ্ছে। ওইটার দিকে চলে যাওয়ার পরপরই তাহের ভাই এটাও খেয়াল করলেন এই দুইটা অবয়বী একই ধরনের চেহারা নিয়ে তার দিকে এবার এগিয়ে আসছে। এবারে উনি আর জ্ঞান ধরে রাখতে পারেন, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওরা যখন গেট, তখন সকাল দশটার মতো বাজে, উনি দেখেন আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে হয়তো বা চেনা চেনা লাগছে, পরিপূর্ণভাবে চেনেন না। উনি জিজ্ঞেস করলেন যে উনি কোথায়, পরে লোকজন বলেন যে আপনি একটা মসজিদের বারান্দায় আছেন, আর মসজিদের নামটাও বলেন, মসজিদটা কোন এলাকায় এটা বলেন। তখন উনি বুঝতে পারলেন যে তার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের একটা মসজিদে উনি আছেন। মূলত ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কিছু মুসল্লি উনাকে পড়ে থাকতে দেখেন, দেখে ওই মসজিদের বারান্দায় নিয়ে আসেন। তারা তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টার পর সকাল 10টার দিকে তার জ্ঞান ফিরেছে। অথচ উনি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত উনি দেখেছেন যে উনি ওনার বাড়ির কাছে পুকুরের দিকে ছিলেন। এত দূর উনি কিভাবে আসলেন, এটা একটা রহস্য। তো উনি তো বাড়িতে চলে যান, এরপর একজন হুজুর দেখেন, হুজুর ওনাকে খুব ভালোভাবে রুকিয়া করে দেন এবং বলে দেন যে তোমার পিছনে কোন একটা দুষ্ট জিন লেগে গেছে, তুমি আর রাত করে বাড়িতে ফিরো না। এরপর থেকে উনি আসলে ওনার রাত করে বাড়িতে ফেরার যেই একটা সম্ভাবনা যেখানে তৈরি হতো, সেই কাজে উনি যেতেন না। উনি ব্যবসার পরিধিটাও কমিয়ে দিয়েছিলেন, যেই কাজে রাত হবে বাড়িতে ফিরতে ওই ধরনের কাজ উনি হাতে নিতেন না। এখনো উনি এভাবেই ব্যবসা করে যাচ্ছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইকে, যিনি এই ঘটনাটি সংগ্রহ করে আতিক ভাইকে দিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আগে যেভাবে পেয়েছি ভবিষ্যতে এভাবেই ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের এপিসোডের 5-5টি ঘটনা শেয়ার করে ফেলেছি। এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। চলুন শুনে আসি আমাদের এবারের থার্সডে নাইটের 177তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 177তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটির মাধ্যম দিয়ে আমরা আমাদের এবারের এপিসোডটির সমাপ্তি টানবো ইনশাল্লাহ। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলরে। এই ঘটনাটির প্রমাণ স্বরূপ উনি বেশ কিছু ইমেজ আমাদেরকে ইমেল করেছেন। ঘটনাটি প্রচারের পর ইনশাল্লাহ সেগুলো পেজ এবং গ্রুপে পোস্ট করা হবে। আর এই ঘটনাটি আমাদের বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে কোন ধরনের প্রশ্নবিদ্ধ হয় কিনা এই চিন্তা করে এই জিল্লুর রহমান ভাই উনি ওনার ডিটেলস অ্যাড্রেস তো দিয়েছেনই, এমনকি ওনার এনআইডি কার্ডের ইমেজও আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু নির্ভরযোগ্যতার জায়গা নিশ্চিত করেই উনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আজকের ঘটনা একজন ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে। ঘটনার সময়কাল 2006-07 হবে। ওনার নাম লাল মিয়া। উনি দীর্ঘ প্রায় 20 বছর ধরে প্রাইভেট কার চালিয়েছেন। বর্তমানে উনি ট্রাক ড্রাইভার। এক রাতের ভয়ঙ্কর একটি ঘটনা ওনার জীবনে বিভীষিকা বয়ে আনে এবং উনি এই প্রাইভেট কার চালানোর কাজটা ছাড়তে বাধ্য হন। লালমিয়ার বাড়িও ময়মনসিংহের ত্রিশালের কোন একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শুরুর দিকে উনি ঢাকা শহরে প্রাইভেট কার চালিয়েছেন এক যুগেরও অধিক সময়। বাবা মারা যাওয়ার পর তাকে পরিবারের কর্তা হিসাবে দায়িত্ব নিতে হয়, তাই তাকে ময়মনসিংহে ফিরে যেতে হবে। লালমিয়া সিদ্ধান্ত নেন উনি ময়মনসিংহে ফিরে যাবেন ঠিকই, কিন্তু পেশা হিসাবে ড্রাইভারই থাকবেন, যেহেতু এই একটা কাজই উনি ভালো করে শিখেছেন। বাবার মৃত্যুর পর বাড়িতে গিয়ে পরিবারের সকলের মতামত নিয়ে তিনি 2 কাঠা জমি বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকায় ফেরেন। জমি বিক্রির টাকা দিয়ে লালমিয়া একটি গাড়ি কিনবেন। ময়মনসিংহে নিজ বাড়িতে থাকবেন এবং গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। লালমিয়া যেহেতু ঢাকায় ড্রাইভার হিসেবে অনেকদিন আছেন, তাই পুরাতন গাড়ি খুঁজে পেতে তেমন একটা অসুবিধা হল না। 2003-04 দিকে উনি ঢাকায় ইন্ডিয়ান মারুতি সুজুকি কোম্পানির তৈরি ট্যাক্সি ক্যাব, এই জিনিসটা আসলে চলত তো, এগুলো 800 সিসির ছোট প্রাইভেট কার ছিল। ঢাকায় তখন ভাড়ায় চালিত ট্যাক্সি ক্যাব হিসাবে এই মডেল খুবই জনপ্রিয় ছিল। হালকা পাতলা ছোট গাড়ি এবং ইঞ্জিনের সিসি কম থাকায় জ্বালানি খরচ কম ছিল এবং এই গাড়ির মেইনটেন্স খরচও কম ছিল। লালমিয়া ফ্রেশ কন্ডিশনের একটি নীল রঙের মারুতি সুজুকি ট্যাক্সি ক্যাব খুঁজে পান। একদম নতুনের মতো ছিল গাড়িটি, গাড়িটির কাগজপত্র ছিল সব ঠিকঠাক। একজন উকিল সাথে নিয়ে ডকুমেন্টস রেডি করে লালমিয়া গাড়ি কিনে ময়মনসিংহ এসে পড়েন। শখের গাড়ি লালমিয়া কিনে আনার পর গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেন, গাড়ির সিট কভার পরিবর্তন করেন, গাড়ির সাউন্ড সিস্টেমে চেঞ্জ আনেন, এসি সিস্টেম মেরামত করেন। এক শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া অনুষ্ঠান করিয়ে তার ট্যাক্সি ক্যাব চালানোর উদ্বোধনটা হয়ে যায়। তখন ময়মনসিংহ শহরে খুব অল্প সংখ্যক ভাড়া গাড়ি ছিল, এমনকি ময়মনসিংহ মেডিকেলের সামনেও এখনকার মতো এত পরিমাণ অ্যাম্বুলেন্স ছিল না। লালমিয়ার বাড়ি ছিল শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোর মধ্যে 5 কিলো কাঁচা রাস্তা ছিল। লালমিয়া সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেন এবং রাতে ফিরতেন। দূরে ট্রিপ নিয়ে গেলে বাড়িতে ফোন করে বলে দিতেন। আল্লাহর রহমতে লালমিয়ার উপার্জন ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ। অন্যদের চেয়ে কম ভাড়ায় লালমিয়ার ট্রিপ নিতেন। লালমিয়ার গাড়ির জ্বালানি খরচ কম, তার উপর নিজে মালিক, নিজেই ড্রাইভার, তাই ভাড়া কম হলেও ওনার ভালোই চলত, খুব ভালো মতোই উনি পুষিয়ে নিতে পারতেন। লালমিয়ার বর্ণনা অনুযায়ী 2006 সালের মাঝামাঝি সময় উনি ট্রিপ নিয়ে জামালপুর জেলা থেকে ময়মনসিংহ শহরে ফিরছেন। সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে। ময়মনসিংহ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরেকজন পরিচিত প্রাইভেট কারের যিনি ড্রাইভার, যার নাম শফিক, এই শফিক ভাই তাকে ফোন দেন। ফোনে জানান তার পরিচিত একটা লাশ ময়মনসিংহ মেডিকেল থেকে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল সদরে গারিন্দা বাজার নামে একটা জায়গা রয়েছে, সেখানে যেতে হবে। লাশের সাথে দুজন যাবে। তো ফোনে লালমিয়া জানান যে শফিক ভাই আমার গাড়ি তো ছোট, এই গাড়িতে লাশ তো আটবে না। তো লালমিয়া ফোনে যখন এই বিষয়টা জানান তখন উনি এটাও জানান যে এটা তো আসলে পসিবল না, আমি তো যেতে পারবো না। আর উনি জানান যে উনি একটা ট্রিপ থেকে ফিরছেন, শরীরটা এমনিতেই ক্লান্ত, উনি অন্য গাড়ি বা মাইক্রোবাস যেগুলো আছে আর কি সেগুলো দেখতে বলেন। এই বলে লালমিয়া ফোন রেখে দেন। ময়মনসিংহ শহরে পৌঁছে ট্রিপ নামিয়ে ভাড়া নিয়ে লালমিয়া স্ট্যান্ডে ফিরে আসেন। তখন সময় আনুমানিক রাত 8টা হবে। স্ট্যান্ডে ফিরে স্টলে চা খেতে বসেছেন লালমিয়া। চা খাওয়া শেষ হলে গাড়ি নিয়ে বাড়িতে ফিরবেন। এমন সময় শফিক ভাই এসে লালমিয়াকে খুব করে অনুরোধ করে বলেন যে স্ট্যান্ডে তো কোনো গাড়ি নাই রে, অনেক জায়গায় তো ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাইলাম না, তো লালু ভাই আপনাকেই যেতে হবে, আপনাকে অনুরোধ করি লাশটা ফেলে যাবেন না, আমার খালার ভাসুরের ছেলে মারা গেছে, আত্মীয় তো, কিভাবে আমি এটা ফেলি দেই বলেন, এই অনুরোধ কি ফেলা যায়? আমি ড্রাইভার মানুষ হয়ে যদি একটা গাড়ি ম্যানেজ করতে যদি না পারি আমার মান সম্মান কোথায় থাকে? রাজি হন ভাই, রাজি হন। এখন এই যে ড্রাইভার যারা, ওনারা কিন্তু এই যে ট্রিপগুলো পান, একে অন্যের সুসম্পর্ক থাকলে একজন যেতে পারেন, আর একজনকে ফোন করে ট্যাগ করিয়ে দেয় যে আপনি ওনাকে ফোন দেন, ওনার সাথে কথা বলে কাস্টমার ম্যানেজ করে দেন বা ক্লায়েন্ট ম্যানেজ করে দেন। তো এই বিষয়গুলো কিন্তু একজন আর একজনের মাধ্যম দিয়েই অধিকাংশ ক্ষেত্রে পেয়ে থাকে। এখন এত করে অনুরোধ করছে, তার আবার আত্মীয়ের লাশ, অনেক কিছু ভেবে চিনতে লালমিয়া রাজি হয়ে যান। ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে লাশ গাড়িতে তোলা হলো। গাড়ির ভেতর জায়গা কম, তাই সিট সরিয়ে একটু কোনাকোনি করে লাশ রাখা হলো। লাশের সাথে দুইজন, একজন শফিক ভাইয়ের খালার ভাসুর সিরাজ মামা, অন্যজন তার ভাতিজা সোহেল। তারা দুজন সামনের দিকে লালমিয়া যিনি বসেন আর কি ড্রাইভিং সিট যেটা রয়েছে তার পাশে বসেছেন। ভাড়া নির্ধারণ হয় 4000 টাকা। রাত 10টায় গাড়ি নিয়ে যাত্রা শুরু হলো। তখন টাঙ্গাইল ময়মনসিংহ রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে। মেইন রোড দিয়ে গেলে যে আমার ভাঙা রাস্তার কারণে অনেক সময় লেগে যাবে, তাই ঢাকা ময়মনসিংহ সড়কে ভালুকা হয়ে যে শর্টকাট পথ রয়েছে সেই পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ভালুকা হয়ে টাঙ্গাইলের সাগরদিঘি, কালীহাতি, ঘাটাইল, এই ঘাটাইল হয়ে টাঙ্গাইল সদর গারিন্দা বাজার, এদিক দিয়ে কম সময় পৌঁছানো যাবে। এই রাস্তাটা সরু হলেও ভালো ছিল, তবে রাস্তা ছিল শালবন আর টিলার ভিতর দিয়ে। লালমিয়া বহুবার এই পথে আসা যাওয়া করেছেন। ময়মনসিংহ দিঘার কান্দা সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়া হলো, ফুল সিলিন্ডার গ্যাস কমপ্লিট করা হলো, এই গ্যাসে টাঙ্গাইল থেকে ফিরে আসা যায়। তাছাড়া আসার সময় টাঙ্গাইল সদর সিএনজি পাম্প থেকেও গ্যাস ভরে নিয়ে আসবেন। রাত 11টায় তারা ভালুকা পৌঁছে ঢাকায় ময়মনসিংহ রোড ছেড়ে পশ্চিম দিকে টাঙ্গাইল রোডে ঢোকেন। গাড়ি চলছে, তারা একজন আরেকজনের সাথে কথা বলছে, লাশের সাথে দুইজন। সিরাজ মামার বয়স 60+, মানে 60-এর উপরে হবে, আর সোহেল ভাইয়ের বয়স 30-35 হবে। লাশ মূলত এই সিরাজ মামার ছেলের, বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল 15 দিন আগে। পরশুদিন খোঁজ হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ পুলিশ অজ্ঞাত লাশ পেয়ে থানায় নিয়ে যায়, পরে মেডিকেলে পোস্টমর্টম করার জন্য দেয়। অস্বাভাবিক মৃত্যু শুনে লালমিয়ার গা শিউরে ওঠে এবং একটু ভয়ের অনুভূতি জাগে। প্রচুর রাগ হয় তখন এই শফিক ভাইয়ের উপরে, এমন একটা লাশের ট্রিপ না বলে দেওয়ার জন্য, কেন সে না বলে এই জিনিসটা তাকে দিল। সাগরদিঘি এবং ঘাটাইল পার হয়ে গাড়ি কালীহাতি শালবনের ভেতর দিয়ে চলছে। রাত একটা বা দেড়টা হবে। হঠাৎ কিছু একটা আছড়ে পড়ে গাড়ির সামনে, এত দ্রুত গাড়ির নিচে এসে পড়ে যে লাল মিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ির নিচে চলে যায়। গাড়ি তো তিনজনই সজাগ এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। বড় পেঁচা নাকি অন্য কোনো বন্য প্রাণী নাকি মানুষ গাড়ির নিচে চাপা পড়ল, লাল মিয়া কিন্তু গাড়ির গতি কমান নাই, কিছুটা গতি কমিয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা থামান নাই। জিনিসটা গাড়ির নিচে আটকে গেছে এবং সেটা রাস্তার সাথে হেঁচড়ে চলার শব্দও হচ্ছে, খসখস খসখস শব্দ হচ্ছে। তবে সেটা মানুষ না এটা লাল মিয়া নিশ্চিত, কারণ নিচে মানুষ পড়লে গাড়ি আটকে যেত। রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার কোনো ঘর বাড়ি নেই, যা কিছু হোক এখানে থামা যাবে না। দুই তিন কিলো পর লাল মিয়া কস্তুরিপাড়া ফরেস্ট অফিসের সামনে ব্রেক করেন। এখানে ফরেস্ট ডাক বাংলো আছে আর কাছাকাছি বাড়িঘরও আছে। গাড়ি স্টার্ট বন্ধ না করে লাল মিয়াও সাথে দুজন গাড়ি থেকে নেমে দ্রুত গাড়ির পেছনে যান। লাল মিয়া মোবাইলের যে টর্চ লাইটটা ছিল ওই সময়, সামনের দিকে যে টর্চ লাইট ওই সময় দেখা যেত আর কি, ওই টর্চ লাইট জ্বালিয়ে গাড়ির নিচে দেখেন। না, নিচে তো কিছু নেই। লাল মিয়া একটু আশ্চর্য হলেন। রাস্তায় হেঁচড়ে আসার শব্দ হলো এতক্ষণ, যখন ব্রেক করেন তখনও হচ্ছে, অথচ নিচে কিছু নাই। মোবাইলের টর্চ লাইট বন্ধ করে লাল মিয়া দাঁড়ালেন। এবার তার শরীরটা কেন যেন একটু ভারী মনে হচ্ছে, মাথা ঘুরছে। লাল মিয়া মাটিতে বসে পড়ে। ঘটনার টুইস্ট আসলে এখান থেকেই আমরা বুঝতে পারব। তো লাল মিয়া গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে বসে যখন মোবাইলের লাইট ধরিয়ে কোনো কিছু পেল না, তখন আবার কি হল? এদিকে লাল মিয়া তো অসুস্থ হয়ে বসে পড়েছে, লাল মিয়ার মাথাটা খুব ভারী লাগছে, তাই বসে আছে কিছু সময়। লাল মিয়ার অনুভূতি এমন ছিল যে তিনি তখন সজ্ঞানে বা অজ্ঞানে এই দুইয়ের মাঝামাঝি ছিলেন। কিছুটা স্বাভাবিক লাগার পর লাল মিয়া গাড়ি স্টার্ট করে পুনরায় যাত্রা শুরু করেন। যেহেতু কালীহাতি ফরেস্ট অফিস পর্যন্ত এসেছেন, সদর গাইন্দা বাজার যেতে আর বেশি সময় লাগবে না। অল্প কিছু সময় পর লাল মিয়ার ঘোর কেটে যায়। লাল মিয়া লাশের সাথে দুজনকে রেখে গাড়ি নিয়ে চলে এসেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখেন লাশ গাড়িতে আছে ঠিকই, কিন্তু সাথে দুজন লোক রেখে উনি চলে এসেছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি স্লো করে ঘুরিয়ে পেছনে আসা শুরু করেন। গাড়ি নিয়ে বেশি দূর আসেননি, তাই পেছনে ঘুরে গিয়ে আবার ওই দুজনকে নিয়ে আসতে হবে। ফেরার পথে লাল মিয়া খেয়াল করেন গাড়ির গতি কোনো মতেই উঠছে না, মনে হচ্ছে গাড়ির ওজন বেড়ে গেছে। হঠাৎ করে কোনো লক্ষণ ছাড়া গাড়ির ইঞ্জিনের সমস্যা হওয়ার তো কথা না, আর সমস্যাটা ইঞ্জিনের না। গাড়ি কাদায় আটকে গেলে যেমন লাগে ওনার কাছে ঠিক তেমন অনুভূত হচ্ছে। যেহেতু দীর্ঘদিনের এক্সপার্ট একটা গাড়ি চালক উনি, গাড়ির এক্সিলেটর চাপলে ইঞ্জিনের পাওয়ার বাড়ছে কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না তেমন। গাড়িতে লাশের সাথে লাল মিয়া একা, এদিকে আবার গাড়ি অস্বাভাবিক আচরণ করছে, লাল মিয়ার মধ্যে একটু ভয় লাগে। এভাবে চলতে চলতে লাল মিয়া সেই আগের জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে দেখেন ওই দুজনও একা রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামতেই তারা লাল মিয়ার সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের কথা হলো লাল মিয়া গাড়ির পেছনে বসে নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার পর আবার নাকি দাঁড়িয়ে আবার বসে পড়েছেন, দাঁড়িয়েছেন আবার বসে পড়েছেন, তারপর নাকি উঠে তাদের দুজনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে গাড়ি নিয়ে একা চলে যান। এটা শোনার পর লাল মিয়া তো হতবাক হয়ে একদম নিশ্চুপ হয়ে গেছেন। আরে বলে কি, এটা কেমন কথা হল? উনি বলেন যে মামা তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, কথাবার্তা পরে বলবো, আমাকে যা বলার পরে বলেন, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, চলেন তাড়াতাড়ি যাই। তো তাদেরকে গাড়িতে উঠিয়ে স্টার্ট করে গাড়ি ঘুরিয়ে পুনরায় টাঙ্গাইলের দিকে যাত্রা শুরু করেন লাল মিয়া। গাড়ি চলছে, লাল মিয়া মামাকে বলেন যে মামা আমি আপনার সন্তানের বয়সী, আমাকে আপনার সন্তান মনে করে মাফ করে দেন, যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। আমি আপনাদের সাথে কি করেছি কি বলেছি তা আমার মনে নেই। আমি লাশ নিয়ে আপনাদের সাথে টাঙ্গাইল যাব, আমি কিভাবে বা কেন আপনাদের রাস্তায় ফেলে চলে গেলাম বা চলে যাওয়ার পর মনে হয়েছে আপনারা আমার সাথে নেই, আমি ব্যাক করে আসার সময় মনে হয়েছে আমার সাথে আরো কেউ আছে। তো এরকম বেশ কিছু বিষয় লাল মিয়া ও সিরাজ মামাকে আসার সময় পুরো ঘটনা খুলে বলেন। গাড়ি কস্তুরীপাড়া বাজারে আসার পর প্রাইমারি স্কুলের সামনে ব্রেক করেন লাল মিয়া। গাড়ি থামিয়ে সামনে গিয়ে ইঞ্জিনের যেই কিছু জিনিস আছে বোনাট বা এই টাইপের কিছু বলে ওটা খুলে দিলেন। লাল মিয়া ভেবেছে ইঞ্জিনে পানি হয়তো বা কমে ওভারহিট হয়ে গেছে, ইঞ্জিন এখন ওভারহিটেড হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। ইঞ্জিনের তাপমাত্রা ঠিকই ছিল, তখন সময় তখন রাত 3:30, ফজরের আজান দিতে তখন বেশ দেরি রয়েছে। গাড়ি রেখে তিনজন প্রাইমারি স্কুলের সামনে টিউব অয়েলে চাপ দিয়ে হাত মুখ ধুয়ে নিল। লাল মিয়া নিজের মাথায় পর্যন্ত পানি দিলেন। সিরাজ মামা অজু করে নিলেন। বাজারের সব দোকান বন্ধ, তারা মসজিদের সামনে অপেক্ষা করে ফজরের আজানের পর সিরাজ মামা নামাজ পড়ে রওনা করেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই তারা লাশ নিয়ে বাড়িতে পৌঁছান। যথারীতি লাশ নামানো হয়, সবাই দাফন কাফনের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। এদিকে লাল মিয়ার শরীরে প্রচন্ড জ্বর আসে, লাল মিয়াকে একটি ঘরে শুইয়ে রাখা হয়। লাশ দাফনের পর স্থানীয় বাজার থেকে ডাক্তার এনে প্রাথমিক ওষুধ দেওয়া হয় লাল মিয়াকে। জ্বর তো কমেই না, বরং শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে। সিরাজ মামার বাড়ি থেকে শফিক ভাইকে ফোন করা হয় এবং এখন এই মুহূর্তে টাঙ্গাইল আসার কথা বলা হয়। জানানো হয় লাশ নিয়ে আসার সময়ের সমস্ত ঘটনা। শফিক ভাই সাথে আরো দুইজন নিয়ে মাইক্রোবাসে করে টাঙ্গাইলে পৌঁছান। তারা লাল মিয়াকে নিয়ে ময়মনসিংহের দিকে চলে আসেন। মোটামুটি 2-3 দিন অসুস্থ থাকার পর লাল মিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান, আবার তিনি তার কাজে নামেন। সপ্তাহখানেক পর থেকে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। লাল মিয়ার গাড়ি সারাদিন ঠিক থাকে, কিন্তু মাগরিবের পর থেকে গাড়িতে বসে থাকলে মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, অদ্ভুত রকমের এক অস্থিরতা লাগে। আর কখনো কখনো গাড়ির দরজা লক হয়ে যায়, মানে দরজা খুলতে চায় না। দরজা চাবি দিয়ে লক করা থাকলে যেমন হয় তেমন, অথচ দরজা বা দরজার লকে কোনো সমস্যা নেই। ঘটনার শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে লাল মিয়ার বাড়ি ময়মনসিংহ শহর থেকে 20 কিলোমিটার দূরে। এই 20 কিলোমিটার দূর থেকে লাল মিয়া আসা যাওয়া করে গাড়ি চালাতেন। লাল মিয়া গাড়ি রাখতেন বাড়ির উঠোনে। লাল মিয়াদের বাড়িতে যেই কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে ওখানে একটা বড় বাড়ি ছিল, যৌথ পরিবার বসবাস করত সেই বাড়িতে। এবার নতুন আর একটা সমস্যা দেখা দেয়। সকালে বাড়ির লোকজন লাল মিয়াকে ডেকে একরকম ঝগড়া শুরু করলো। লাল মিয়া নাকি উঠোনে গাড়ি চালিয়ে সমস্ত উঠোন নষ্ট করে দিয়েছে। লাল মিয়া তো একদম স্তম্ভিত হয়ে যায়। উঠোন একদম ধান খেতে যেরকম হাল চাষ করলে যে কন্ডিশনটা হয় ওই রকম অবস্থা। লাল মিয়া গাড়ি রেখেছেন উঠোনে তার ঘরের সামনে। প্রতিদিন এই একই জায়গায় তিনি গাড়ি রাখেন, অথচ মনে হচ্ছে কেউ সারা উঠোনে গাড়ি চালিয়েছে। সমগ্র উঠোনটা নষ্ট হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। গাড়ির চাবি তখনও ছিল লাল মিয়ার বালিশের নিচে। প্রথম দিন যেহেতু এমন হয়েছে, লাল মিয়া সবাইকে বুঝিয়ে সমাধান করে দেন, কিন্তু পরদিন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে। পরদিনও উঠোনে একই অবস্থা। আজ কিন্তু লাল মিয়ার রাখা স্থানে গাড়ি ছিল না, বাড়িতে আর একজনের ঘরের সামনে পাওয়া গেল গাড়ি, অথচ গাড়িটা কিন্তু লাল মিয়া তার ঘরের সামনে রেখেছিল। উঠোনের মাটিতে গাড়ি চালার দাগ, কারো বুঝতে বাকি রইল না, ব্যাপারটা অতি প্রাকৃত। কেউ কেউ লাল মিয়ার গাড়িকে বাইরে রাখতে বলে, কিন্তু বাড়ি ছাড়া অন্য কোথাও তো গাড়ি রাখাটা তো নিরাপদ না। গাড়ি চুরি হয়ে যেতে পারে, পার্সপাতি হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। লাল মিয়া বাধ্য হয়েই বাড়িতেই রাখে গাড়ি। একটা ব্যাপার, লাল মিয়ার গাড়ি রাখা হতো যেখানে, সেখানে কাছে একটা গোয়াল ঘর ছিল। রাতে গোয়াল ঘরে গরু নাকি খুব গোলমাল করে, দড়ি ছিঁড়ে সব কটা গরু একত্র হয়ে কোনো এক স্থানে দাঁড়িয়ে থাকে আর ভয়ে শব্দ করতে থাকে। গোয়াল ঘরের ভিতরেই থাকে, কিন্তু এক পাশে দাঁড়িয়ে খুব ভয় পেতে থাকে। মালিক চোর এসেছে মনে করে গোয়াল ঘরে গেলে গরুগুলো স্বাভাবিক হয়ে যায়। এক রাতের মধ্যে বেশ কয়েকবার এমনটা হয়েছিল। এক রাতে গরুর মালিক গোয়াল ঘরে দেখে যে একই অবস্থা। এরপর যখন ঘরে ঢুকছিল গরুগুলোকে স্বাভাবিক করে, তখন দেখে যে গাড়ির দিকে কোন একটা অস্বাভাবিক জিনিস, অনেক বড় একটা পাখি, যা স্বাভাবিক কোনো পাখি হতেই পারে না। পাখিটা বসে আছে গাড়ির উপরে আর তাকিয়ে আছে ওই ব্যক্তিটার দিকে। পাখিটা পেঁচা বা বাজ পাখি না, অন্য কোনো একটা পাখি এটা হয়তোবা হবে, কিন্তু এটা যে কোন জাতের পাখি এটা আসলে উনি নিশ্চিত করে বলতে পারেন না। পাখিটা পেঁচার থেকেও বড় ছিল, আর এত বড় পাখি উনি জীবনে কখনো দেখেনও নাই। আর পাখিটার চোখ লাল টকটকে ছিল, যা অন্ধকারের মধ্যেও নিস্পষ্ট দেখতে পেয়েছেন। দুই তিন সেকেন্ড তাকিয়ে থেকে পাখিটা উড়ে জঙ্গলের দিকে চলে যায়। উড়ি নিশ্চিত করে এটাও বলেন যে পাখিটার শরীরে কোনো সমস্যা ছিল না, বা কোনো একটা সমস্যা হয়তোবা মনে হতে পারে যে তার শরীরে। উনি আসলে দুই তিন সেকেন্ডের মধ্যে এতটুকু বুঝতে পারলেন যে সমস্যা বলতে যে দেখা যাচ্ছে তার লোম ছিল না বা এরকম ওই রকম না, তবে এতটুকু বলতে পেরেছেন যে যখন ডানা ঝাপটিয়ে উড়ে গেল মনে হলো অনেক কষ্ট করে সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। অনেক সময় বড় পাখি হঠাৎ করে উঠতে পারে না, কিছুটা পথ এগিয়ে তারপর ওড়ে, যেমনটা বিমান ফ্লাই করার সময় একটা সময় নেয়, এটাও হতে পারে। ওই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তার উঠতে সমস্যা হচ্ছে, এছাড়া কোনো সমস্যা আছে বলে তার কাছে মনে হয়নি। তো যাই হোক, আরেকদিন লাল মিয়ার আম্মা রাতে ওঠেন অজু করতে, টিউবওয়েলের দিকে গিয়েছেন। ওনার অনুমান ফজর আজান হয়ে গেছে, অথচ আজান কিন্তু হয় নাই। বৃষ্টিতে উঠোন কাদা হয়ে গেছে। তিনি শব্দ পেলেন কেউ কাদার উপর দিয়ে কোনো কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। লাল মিয়ার আম্মা এগিয়ে উকি দিয়ে দেখেন গাড়িটা ধীরে ধীরে চলে যাচ্ছে রাস্তার দিকে, চোর হয়তো গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। দেরি না করে তিনি বাড়ির সবাইকে ডেকে সজাগ করেন। একে একে সবাই বের হয়ে দেখেন গাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তা অবধি প্রায় 30 হাত দূরে চলে গেছে। মানুষের কোলাহলে পাশের বাড়ির মানুষও কিন্তু সে রাতে দেখতে এসেছেন এই অবস্থা। গাড়িতে কিন্তু কেউ নাই। নিজেদের চোখে দেখার পর বিশ্বাস করতে সকলের কষ্ট হচ্ছে যে গাড়ি একা একা চলছে। গাড়ির চাবি ছিল ঘরে লাল মিয়ার কাছে, আর গাড়ি রাখা ছিল ঘরের একদম সামনে। এইভাবে প্রায় 15 দিন পার হয়। প্রতি রাতেই কোনো না কোনো ঘটনা হচ্ছে বাড়িতে। লাল মিয়ার বাবা একজন হুজুরের কাছে যান এবং পানি পড়া এনে গাড়িতে ছিটিয়ে দেন। কবিরাজ প্রতিদিন সন্ধ্যায় পানি পড়া ছিটাতে বলে দেন গাড়িতে, এতে করেও কিছুটা কাজ হয়। সেটা হচ্ছে গাড়ি ঠিক আগের জায়গায় থাকে, রাতে একা একা গাড়িটা কোথাও চলে যায় না। এখন সমস্যা দেখা দেয় লাল মিয়া আর তার ছোট বাচ্চার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাচ্চা কান্নাকাটি করে, কোনো কিছুতেই বাচ্চার কান্না থামে না। বাচ্চা রাতে কোনো কিছু খায় না, শুধু কেঁদে কেঁদে রাত পার করে। লাল মিয়াকে স্বপ্নে কেউ বিছানা থেকে মনে হচ্ছে তুলে নিয়ে যেতে চায়। লাল মিয়া আপ্রাণ চেষ্টা করছে তার থেকে নিজেকে বাঁচাতে। এক পর্যায়ে লাল মিয়া তার হাত থেকে ফসকে নিজের বিছানায় পড়ে যান, এটা উনি স্বপ্নে দেখেন। এরপর লাল মিয়ার ঘুম ভেঙে যায়, তার স্ত্রী ঘুম থেকে উঠে বসে পড়েন। আসলে উনি স্বপ্নে বিষয়টা দেখলেও সত্যি সত্যি এটা হয়েছিল, কারণ বিছানার উপর প্রচন্ড রকমের ঝাঁকি ওনার স্ত্রী অনুভব করেছিলেন, যার কারণে ওনার ওয়াইফ তো জেগেছিলেনই। এই শব্দে পাশের রুমে লাল মিয়ার মা বাবাও জেগে ওঠে। স্বপ্নে লাল মিয়া যা দেখেছে বাস্তবে আসলে তাই হয়। স্বপ্ন বা বাস্তব আমরা যেটাই বলি, এমন ঘটনা হওয়ার হামেশাই হতে থাকে রাতে লাল মিয়ার সাথে। কেউ গলায় হেঁচকা টান দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, কোনোদিন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন সে দেখতে থাকে। পরবর্তীতে ঘুম ভাঙলে গলায় বা হাতে চেপে ধরার একদিকে একটা দাগ পড়ে যায়, এরকম দাগ স্পষ্ট দেখা যায়। লাল মিয়ার বাবা পরদিন অন্য এক হুজুরের কাছে যান। লাশ নিয়ে যাওয়ার পর থেকে সব ঘটনা খুলে বলেন। হুজুর একদিন সময় চেয়ে তাদেরকে আজ চলে যেতে বলেন। একদিন পর হুজুরের কাছে লাল মিয়াকে নিয়ে তার বাবা যান। হুজুর জানান তার জিনেরা কোনো সংবাদই আনতে পারেনি, তারা ওই এলাকায় গিয়ে ওই বাড়িটা নাকি দেখতেই পায় নাই, অর্থাৎ লাল মিয়ার যে বাড়ি এটা দেখতেই পায় নাই, খুঁজে পায় নাই। বিষয়টা এরকম না, কিন্তু এরকম হচ্ছে যে এমন কোন একটা মায়াজাল এখানে সৃষ্টি করে রাখা হয়েছে যাতে করে এই ভালো জিনেরা তারা ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, অন্য জিনিস খুঁজে পাচ্ছেন, কিন্তু ঠিক লাল মিয়ার যেই ঘরটা, যেই ঘরে লাল মিয়া তার ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, লাল মিয়ার মা বাবা থাকে, ঠিক ওই ঘরটা খুঁজে পাচ্ছে না, অন্য সবকিছু আছে। দরকার তো লাল মিয়ার ঘর, লাল মিয়ার সম্পর্কে তথ্য নিতে গেলে তো লাল মিয়ার কাছে যেতে হবে। এখন এই এক মায়াজাল, যেই মায়াজাল দিয়ে তার বাড়িটাকে জিনেদের চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। হুজুর জানান যে মাগরিবের পর আপনারা এসে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আমি নিজে গিয়ে জিনিসটা দেখব ঘটনাটা কি। মাগরিবের পর লাল মিয়া রিক্সা করে গিয়ে হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়িতে ঢুকে লাল মিয়ার গাড়ির দিকে তাকিয়ে থেমে যান, কতক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থেকে পেছনে ফিরে যান। হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেন তখন, গাড়ির উপর নাকি বসে আছে এক শক্তিশালী কিন্তু অসুস্থ জিন। তদবির তো দূরের কথা, তার সাথে কথা বলার কোন ধরনের চেষ্টা করলেও নাকি হুজুরের ক্ষতি হবে। হুজুর জানান যে কাল শুক্রবার আপনারা আমার সাথে ময়মনসিংহ শহরে একটা বড় মসজিদ রয়েছে, সেখানে জুম্মার নামাজ পড়বেন। আমি আমার ওস্তাদ হুজুরের সাথে আপনাদেরকে নিয়ে দেখা করব এই সমস্যার সমাধানের জন্য। ওস্তাদ হুজুর বড় মসজিদ এবং বড় যে মাদ্রাসা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে রয়েছেন। সঙ্গত কারণে আমরা তার নাম বলছি না, এতটুকুই বলছি তিনি বাংলাদেশের রিনাউন্ড একজন আলেম। বাংলাদেশে শুধু আলেম সমাজ নয়, অনেক সাধারণ মানুষও ওনার নাম জানেন। আর ওনার এলেমের পরিসীমা বর্তমান বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা টপ লেভেলের আলেম রয়েছেন তাদের পর্যায়ের। তো ওস্তাদ হুজুরের সাথে দেখা করার পর সব ঘটনা খুলে বলা হলো। হুজুর তাদেরকে রেখে একটি বিশেষ রুমে চলে গেলেন, প্রায় এক ঘন্টা পর ফিরে আসেন। হুজুর জানান লাশ নিয়ে যাওয়ার পথে কিছু মানুষ খেকো জিন এই গাড়িটার পিছু নেয়, সেই শালবনে বসবাস করে এই একটা গোষ্ঠী রয়েছে, এটা হচ্ছে সিলা সম্প্রদায়ের জিন। এরা মুসলিম ধার্মিক এবং অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন, এই গোত্রটা অন্তত এরা কখনো কাউকে ক্ষতি করে না। এই লাশখেকো জিনের দল যখন এই গাড়িটাকে আক্রমণ করবে করবে ভাব, ওই সময় বনে থাকা এই সম্প্রদায়ের একজন জিন আসে ওদেরকে তাড়িয়ে দিতে। জিনটি পাখির আকৃতিতে ওদের সামনে আসার সময় অসাবধানতা বশত এই গাড়িতে আঘাত লেগে আহত হয়। গাড়িটা না থামানোর কারণে তার একটা পাখা ভেঙে যায়, পালক সহ ওই পাখার অংশটুকু গাড়ির নিচে কোনো কিছুর সাথে আটকে যায়। মানুষ বা কোনো প্রাণী যাই হোক ওই সময় দাঁড়ানো উচিত ছিল, এতটুকু মানবতা ভুল করে আসলে লাল মিয়া দেখান নাই। উপকার করতে গিয়ে উনি বিপদে পড়েছেন। জিন জাতি যখন নিজ আকৃতি বদল করে তখন সে কোনো ফাঁদে বা কারো হাতে আটকে গেলে সে আর নিজের ইচ্ছায় আকৃতি বদল করতে পারে না। ওই সময় জিন সম্প্রদায়ের সবাই ইবাদতে মশগুল ছিল, তাই কেউ তাকে সাহায্য করতে আসতে পারেনি। তাছাড়া এই সংবাদ তাদের কাছে ওই সময় পৌঁছায় নাই, আর তারা আসলেও ওই সময় প্রেক্ষাপটে ওভাবে তারা সাহায্য করতে পারত না। তাদের সম্প্রদায়ের কাছে খবর যাওয়ার পর তারা প্রতিশোধ নিতে মূলত এখানে এসেছিল। লাল মিয়া ভাইয়ের গাড়ি যখন ভারী মনে হচ্ছিল তখন একজন অর্থাৎ ওই সম্প্রদায়েরই একজন জিন ওই গাড়িটাকে টেনে ধরেছিল। আর এদিকে ততক্ষণে ওই দুইজন লোক ওই পর্যন্ত লাল মিয়া ভাই পৌঁছে গিয়েছিলেন, এই জন্য ওই রাত্রে লাল মিয়া ভাই বেঁচে গিয়েছিলেন। জিনটি তার এলাকায় ফিরে যেতে পারছে না, কারণ তার শরীরের অংশ ওই গাড়ির নিচে এখনো আটকে রয়েছে। রাতে তার সম্প্রদায়ের জিনেরা সাহায্য করতে আসলে তারা এই গাড়ি এদিক ওদিক টেনে নিয়ে যায় যাতে করে ওই জিনিসগুলো বের হয়ে যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। হুজুর জানেন না আমরা মানুষেরা যেমন সবকিছু করতে পারি না, তেমনি জিনেদেরও সবকিছু করার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহ তার সৃষ্টি যেই জিনিসগুলো রয়েছে প্রত্যেকের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন ক্ষমতার, এর বাইরে কেউ যেতে পারে না। হুজুর জানান রাতে এই লাল মিয়া ভাইয়ের চাচাতো ভাই গাড়ির উপর যে পাখি বসে থাকতে দেখেছে এটি হচ্ছে সেই অসুস্থ জিনটা যা আহত হয়েছিল। আর ওর সম্প্রদায়ের জিনেরা দল বেঁধে যখন রাতে আসে তখন গোয়াল ঘরের গরুগুলো ভয় পেয়ে শব্দ করত, কারণ কিছু প্রাণীদের আল্লাহ তাআলা এই জিন দেখার, বিশেষ করে মানুষ ছাড়া বেশ কিছু প্রাণী কিন্তু জিন দেখতে পায়। আর কিছু কিছু প্রাণী কিন্তু জিন ফেরেস্তা এগুলোও দেখতে পায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন। আর একটা বিষয় হুজুর বলেন লাল মিয়া ভাইকে, যে আপনি তো গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন, তখন তারা উপায়ন্তর না পেয়ে ক্রোধে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। গাড়ি চালালে হয়তো বা নিচে আটকে থাকা পালকগুলো রাস্তায় খুলে পড়ে যেত, সেই আশাও বন্ধ হয়ে গেছে। তাই আপনার বাচ্চা, এই বাচ্চাটাকে জিনেরা ভয় দেখাচ্ছে, এই কারণে সে কান্নাকাটি করছে। হুজুর বলেন যে আপনার সময় মতো এসেছেন, না হলে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতেন। আজ আমার ডাকে এই জিনের পিতামাতা ও তাদের সম্প্রদায়ের প্রধান জিন এসেছেন, আপনাকে জঙ্গলের ঠিক সেখানে একা গিয়ে পালক ফেরত দিয়ে আসতে হবে এবং এই গাড়ি নিয়ে ওই দিকে আর কখনো যেতে পারবেন না। তারা আমার অনুরোধে আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং আপনাকে একজন প্র্যাকটিসিং মুসলিমের মতো জীবনযাপন করতে বলেছেন। আপনি কাল গাড়ি থেকে ডানা ও পালকের ওই অংশ বের করবেন এবং সেখানে রাতে গিয়ে রেখে আসবেন। যাওয়ার সময় গাড়িতে দুজন সামনে বসে যাবেন এবং গাড়ির পেছনের সিট খালি রাখবেন। যাওয়া এবং আসা পর্যন্ত গাড়ির পেছনের সিট যেটা রয়েছে এদিকে তাকাবেন না। আপনাদের পেছনে কোনো কথাবার্তা শুনতে পেলেও ভুলেও পিছনে তাকায়েন না। চলার পথে গাড়িতে ধূমপান করবেন না। আমার কয়েকজন জিন ছাত্র আপনাদের সাথে যাবে আপনাদের নিরাপত্তার জন্য। এটাই হচ্ছে কারণ পেছন দিকে না তাকানো। হুজুরের কাছ থেকে ফিরে এসে লাল মিয়া বিকেলে গাড়ির নিচ থেকে খুঁজে বের করেন সেই পাখির ডানার কয়েকটা পালক এবং ডানার একটা ভাঙা অংশ ওখানে ছিঁড়ে আটকে রয়েছে আর কি, মানে বেশ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছিল আর কি। গাড়ির স্প্রিং মানে এই পাতি সেট যেটাকে বলা হয়, ওই পাতি সেটের একটা কর্নারে আটকে গিয়েছিল সেটা। পালক বের করে একটা পলিথিন ব্যাগে রাখা হয়। ওই দিনেই মানে শুক্রবারই ফারুক মৃধা ও লাল মিয়া রওনা হন টাঙ্গাইলের কালীহাতি কস্তুরিপাড়া বনের উদ্দেশ্যে। রাত 11টা নাগাদ তারা পৌঁছেন। গাড়ির কোন স্থানে পাখিটা গাড়ির মানে সঠিক কোন স্থানে পাখিটা গাড়ির নিচে পড়েছিল তার মনে নেই, তবু অনুমান করে এক জায়গায় গাড়ি ব্রেক করে তারা নেমে রাস্তার পাশে ডানার অংশ পালক রেখে গাড়ি স্টার্ট করে রওনা দেন। লাল মিয়া জানান যে সেখানে যাওয়ার সময় তাদের তেমন কিছু অনুভব হয়নি বা কোনো কিছু অনুভূত হয়নি, পিছনে কেউ কথাবার্তা বলছে। তবে ফেরার সময় গাড়ির পেছনে দুই তিনজনের কণ্ঠ শুনেছে, তারা একে অপরের সাথে কথা বলছে, কিন্তু তারা কি ভাষায় কথা বলছে এটা অবশ্য লাল মিয়া ভাই বুঝতে পারেননি। শুধু লাল মিয়া একা নয়, এই শব্দ ফারুক মৃধাও শুনেছেন। ভয় লেগেছে তাদের, কিন্তু হুজুরের কথার উপরে আমল করে তারা পিছন দিকে তাকান নাই। গাড়ি ময়মনসিংহ আসা পর্যন্ত তারা এই শব্দ পেয়েছেন, কিন্তু ময়মনসিংহ শহর থেকে বাড়ি আসার পথে তারা কোনো শব্দ পান নাই। লাল মিয়া ভাই বাড়িতে ফেরত আসেন এবং সিদ্ধান্ত নেন তিনি এই গাড়িটা বিক্রি করে দেবেন। ময়মনসিংহ বাইপাস নামক স্থানের সাইফুল নামের এক ড্রাইভার গাড়িটি কিনে নেন। সাইফুল অনেক বছর গাড়িটি রেন্টাকারে ভাড়া হিসাবে চালিয়েছিলেন, কিন্তু কখনো কোনো অপ্রীতিকর ঘটনা তার সাথে হয়নি। পরবর্তীতে এই মারুতি সুজুকি গাড়িগুলো উঠে যায়, কারণ এই মডেলের গাড়িগুলো আকার ছোট ছিল, তেমন আরামদায়কও ছিল না। লং জার্নিতে যাত্রীরা এটাতে কমফোর্ট ফিল করত না। জাপানি গাড়ির জনপ্রিয়তার এই সময়ে এই মডেলের গাড়ির খুব, বিশেষ করে এই মডেলের যে গাড়িটা, এটা তো জাপানি গাড়ি ছিল, জনপ্রিয় ছিল সত্য অল্প মানে পথ যাওয়ার জন্য, কিন্তু একটা প্রবলেম ছিল এই গাড়ির খুচরা পার্টসগুলো, এগুলো পাওয়াটা দুষ্কর ছিল। লাল মিয়ার এই গাড়িটি নাকি এখনো আছে, যার কাছে বিক্রি করেছিলেন সাইফুল ভাই পরবর্তীতে কোন এক গ্যারেজে এটা বিক্রি করে দিয়েছিলেন। গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স এসব নাই, শুধু চ্যাসিস এবং বডি চাকা রয়েছে। ময়মনসিংহ দীঘার কান্দা বাইপাসের কোন এক গ্যারেজে এই গাড়িটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় লিসেনার্স, এই যে যেই ঘটনাটা শুনলেন, এই ঘটনার পর থেকে এই লাল মিয়া ভাই কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান। এখনো কিন্তু উনি ওই আমলই করছেন, উনি এখন ট্রাক চালান, তবে রেগুলার যে চালান বিষয়টা এরকম না। ওনার বর্তমান জীবনযাপন একজন পরিপূর্ণ মুসলিম যেভাবে জীবনযাপন করে ঠিক সেটাই উনি ফলো করে ওনার জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করছেন। ওই যে গাড়িটা, যে গাড়িটা এই ঘটনা ঘটেছিল, ওই গাড়িটার ছবি আমরা আমাদের পেজ এবং গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আমি দেওয়ার জন্য অনুরোধ করব জিল্লুর রহমান ভাইকেই, উনি দিলে বিষয়টা আরো ভালো হবে। যদিও বা উনি আমাদেরকে পাঠিয়েছেন, ইমেল করেছেন, ছবিটা পেজে আমরা দিব, গ্রুপে জিল্লুর রহমান ভাই সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনাটা কেমন লাগলো? ওই সময়ে যদি এই জিনটা না আসতো তাহলে আরো বড় ধরনের বিপদ হতে পারত। উপকার করতে এসে জিনটা কিন্তু ফেসে গিয়েছিল, আর তার ওই অংশগুলো, বিশেষ করে শরীরের ওই অংশগুলো নিয়ে আসার জন্যই জিনেরা এই চেষ্টাগুলো করছিল, কিন্তু পারছিল না। জিনেদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন লোহা দেখলে জিনেদের কিছু সমস্যা হয়, সেটার সংস্পর্শে গেলে কিছু সমস্যা হয়, তারপরও তারা চেষ্টা করছিল। কিন্তু তার পালকগুলো এমন একটা জায়গায় আটকে ছিল যেটা আসলে সহজে বের হওয়ার নয়। পরবর্তীতে তো সেটা বের করে হস্তান্তর করা হয়েছিল একটা জায়গায়, তারা সেটা কিভাবে নিয়ে গিয়েছিল তারাই বলতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আর লিসেনারদের এটাও মনে আছে যে আমাদের থার্সডে নাইটের 159তম এপিসোডে আইসক্রিম বিক্রেতা হাসুর ঘটনা আমরা প্রচার করেছিলাম, সেই ঘটনাও কিন্তু এই জিল্লুর রহমান ভাই আমাদেরকে দিয়েছিলেন। দারুণ একটি ঘটনা ছিল, অনেকেই সেই ঘটনা শোনার পর অনেক প্রশংসা করেছিলেন, অনেক পোস্টও করেছিলেন। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এপিসোডটি যারা ধৈর্য ধরে শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী এপিসোড যেটা করব সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি, আসছে শনিবার, শনি রাতে নতুন আরো একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।